This track was downloaded from FusionBD.com.
কেসটার দায়িত্ব আমি নিজেই নিচ্ছি। যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ আমারও শান্তি নেই।
আমিও তোমার সঙ্গে যেতে চাই।
আহা, তোমার খামোকা যাওয়ার দরকার নেই। তার চেয়ে বরং এখানেই থাকো, তিনটে ডেড বডিটা আসলে ওটার ব্যবস্থা করো। আমি বেরোচ্ছি।
রফিক সাহেব সেই দিনই রওনা দিলেন মান্দারবানের উদ্দেশ্যে। বন্ধুর এই অবস্থা দেখে নিজেই অনেক মুষড়ে পড়েছেন তিনি। নিজেই গাড়ি ড্রাইভ করে পৌঁছলেন সে হোলি পারপাস হোটেলে। হোটেলটা মান্দারবান শহর ছাড়িয়ে অনেক ভেতরের দিকে। এত নির্জন একটা জায়গায় কেন এসেছিল রিম্পি? হোটেলটার সামনে দাঁড়িয়ে সেটা জরাজীর্ণ অবস্থা দেখে ভাবলেন, এরকম একটা হোটেলের নাম কিভাবে হোলি পারপাস হতে পারে? নেমপ্লেটটাও রোদ ঝড় বৃষ্টিতে ভেঙে চড়ে গেছে, নামটা ঠিকভাবে পড়াও যাচ্ছে না। এখানে গেস্ট না আসাটাই স্বাভাবিক। আজ সারা দিনই প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সাথে মেঘের গর্জন। তার মধ্যে এরকম একটা প্রাচীন বিধ্বস্ত হোটেলের সামনে দাঁড়িয়ে কেমন যেন গাটা ছমছম করে উঠল রফিক সাহেবের। হোটেলটা একতলা, আর তার ঠিক পাশে আরো ছোট দোতলা একটা কাঠের বাড়ি। কোনোখানেই কোনো আলো নেই। বিদ্যুতের চমকের সাথে থেকে থেকে ভেসে উঠছে দুটি জীর্ণ দানান। বারান্দার এক কোণে ঝুলছে একটা কাঁসার ঘন্টা। রফিক সাহেব এগিয়ে গেলেন সেটার দিকে।
হ্যালো,
আমি রফিকুল ইসলাম, আরজিপি, ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স। আমি এখানে আসলে একটা খুনের ব্যাপারে তদন্ত করতে এসেছি।
জি স্যার, বান্দরবান থানার ওসি এসেছিলেন, আপনার আমি বুকিং করিয়ে গেছেন।
কি অবস্থা বলুন স্যার, যদিও এতে আমার একদিক দিয়ে লাভই হয়েছে। আমার এই হোটেলে তো কেউ আসে না, তাও এই কদিনে কিছু মানুষের পায়ের ধুলো তো পড়ল।
আচ্ছা রিন্তি, মানে যার ডেড বডি আপনার হোটেলের পেছনের জঙ্গলে পাওয়া গেছে,
ওর সাথে যে ছেলেটা ছিল সে
কোন ছেলেটা?
রিন্তির সাথে যে ছেলেটা এই হোটেলে উঠেছিল?
হ্যাঁ, ওই ম্যাডাম তো একাই উঠেছিলেন এই হোটেলে, ওনার সাথে তো অন্য কেউ ছিল না।
মানে?
হ্যাঁ, ম্যাডাম একাই উঠেছিলেন, ওনার সাথে আর কেউ ছিল না।
আপনি কি শিওর?
জি স্যার, আপনি চাইলে এক্ষুনি এন্ট্রি বুক চেক করতে পারেন।
করে দেখি।
এই স্যার,
তবে ম্যাডাম আমাকে সব তথ্যে ভুল দিয়েছিলেন, ওনার নাম থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত।
আমি সেটা বুঝতে পারিনি। লাস্ট দেখে যখন আমি চিনতে পারলাম তখন ওসি সাহেব জানালেন যে ওনার নাম রিন্তি।
কিন্তু আপনি এভাবে একটা টিনেজার মেয়েকে একা আপনার হোটেলে উঠতে দিলেন কেন?
স্যার, উনি বলেছিলেন ওনার ফ্যামিলি মেম্বার কয়েকজন দু একদিনের মধ্যেই আসবে।
আর তাছাড়া তো দেখতেই পাচ্ছেন স্যার, আমার এই হোটেলে মানুষজন তেমন আসেই না। আপনি এন্ট্রি লিস্টে দেখুন, গত 3 মাসে কোনো গেস্ট এখানে আসেনি।
আমাকেও তো চলতে হবে, তাই না স্যার?
আচ্ছা, ও কোন রুমে উঠেছিল?
আমি সেই রুমটাতেই উঠতে চাই। রুম নাম্বার 101। আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যে রুম রেডি করে নিচ্ছি।
ও রুমের সার্ভিসে কে ছিল?
স্যার, নিজেই চলতে পারি না, কর্মচারী রাখার মতো সাধ্য কি আর আমার আছে? আমি নিজেই সব কাজ করি।
ও আচ্ছা, ঠিক আছে, রুমটা কোন দিকে?
চলুন স্যার, আমি আপনাকে নিয়ে যাচ্ছি।
আচ্ছা, আপনার নামটা তো জানা হয়নি।
স্যার, আমার নাম শিপন।
শিপন বেরিয়ে যাওয়ার পর রফিক সাহেব ঘরটার আনাজ খানাজ সব খুঁজে দেখলেন কোথাও কিছু পাওয়া যায় কিনা। যদিও এর আগে এখানকার পুলিশ তল্লাশি করে গেছে, কিন্তু জিনিসপত্র ছাড়া কোনো সন্দেহজনক জিনিসই নাকি পাওয়া যায়নি। তাতে নিশ্চয়ই আবারও ঝাড়পোছ করা হয়েছে, সুতরাং নতুন করে আর কিছুই চোখে পড়ল না। হঠাৎ বিদ্যুৎ চমকাল আর জানালার দিকে চোখ পড়ল। মনে হলো কি যেন সরে গেল সেখান থেকে, দৌড়ে গিয়ে পর্দা সরালেন রিকশার। না, কেউ নেই তো, হয়তো তার চোখের ভুল বা মনে এই অদ্ভুত জায়গায় এসে অকারণে রহস্যের পেছনে ছুটছে। তার প্রচন্ড ঘুম পাচ্ছে, গত রাত থেকে এক ফোঁটা ঘুম হয়নি তার, সকাল থেকে পেটেও পড়েনি কিছু, খিদায় নাড়ি ভুড়ি পাকাচ্ছে। কিছু খাবার পাওয়া যাবে কি এখানে, শিপনকে জিজ্ঞেস করে দেখতে হবে।
শিপন, শিপন সাহেব,
আচ্ছা এই কাঠের বাড়িটা কার আপনার?
জি স্যার, আমি আর আমার মা এখানে থাকি।
ও আচ্ছা, রাতে খাওয়ার মতো কিছু আছে কি?
খাবার খাবার তো নেই।
আপনি একটু বসুন স্যার, আমি ব্যবস্থা করছি। আচ্ছা অসুবিধা হলে থাক, আমি ম্যানেজ করে দেবো।
না না স্যার, আপনি বসুন, আমি দেখছি।
আপনি শুনছেন FM 89.2, সাথে আছি আমি শর্মিন। আজকে যে কাহিনী আমরা শুনছি, আমরা শুরুতেই দেখেছি মা মরা মেয়ে রিন্টি, যার বাবার নাম এনায়েত সাহেব, মেয়েকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন তিনি। মেয়ের ব্যাপারে তার যথেষ্ট কনসার্ন, মেয়ে এত বড় হয়ে গেছে, তারপর তিনি মেয়েকে একা কোথাও ছাড়তে চান না। কিন্তু তার অপোজিটে দেখা যাচ্ছে যে রিন্টি অসম্ভব জেদি, বাবার স্নেহকে তিনি সে অত্যন্ত শাসন মনে করে। একদিন সে বায়না করে যে সে বান্দরবন যাবে তার ছেলে এবং স্ত্রীকে নিয়ে ঘুরতে। স্বভাবতই অন্যান্য সব বাবার মতোই শহরের বাইরে যাচ্ছে, মেয়ে সেখানে থাকবে। বাবা যতই মেয়েকে কনভিন্স করবার চেষ্টা করছেন, মেয়ে কোনো কিছুই শুনতে রাজি না, এবং এক পর্যায়ে সে বাবাকে না জানিয়ে চলে যায় বান্দরবানে। এবং তার বাবা যখন তাকে খুঁজে পায় না, যখন সে মিসিং থাকে, সেই মুহূর্তে দেখা আমরা দেখতে পাই যে তার বাবা, তার বাবার বন্ধু একজন পুলিশের আইজি ছিলেন রফিক সাহেব, তাকে ফোন করে তার মেয়ের সম্পর্কে ডিটেল বলছেন। এবং বাবা, আমরা আজকাল অনেক বাবা মাই আছেন এরকম হাত পা বাঁধা থাকে, তারা চান না ছেলে মেয়েকে চটাতে, এবং সে তখনও ভয় পাচ্ছে যে তার মেয়ে জানলে হয়তো তার উপর রাগ করবে। সুতরাং তিনি খুব লুকিয়ে বলছেন সেই ইনভেস্টিগেশনের কাজটি করতে রফিক সাহেবের। এর মধ্যে দেখা যায় যে বান্দরবনের একটি হোটেলে, একটু শহর থেকে, বান্দরবন শহর থেকে একটু ভেতর দিকে একটি হোটেল, যেটার নাম হোলি পারপাস, সেই হোটেলের পেছনে একটি মেয়ের ডেড বডি পাওয়া যায়। এবং খবরটি যখন রফিক সাহেব পান, তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, এবং এক পর্যায়ে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এবং দেখেন যে সেটা রিন্টিরই লাশ। তো যাই হোক, কোনোভাবে তিনি অনেক কষ্ট করে এনায়েত সাহেবকে জানান যে তার মেয়ে রিন্টি মারা গেছে, এটা রিন্টিরই লাশ। এবং এক পর্যায়ে রফিক সাহেব নিজের উদ্যোগেই চলে যান বান্দরবনে ইনভেস্টিগেশন করতে, যে আসলে কি হয়েছিল, কেন রিন্টি মারা গেল, তাহলে রিন্টির যে বন্ধুটি ছিল ইফতি সে কোথায়, সে কি খুন করেছিল কিনা। আমরা দেখতে পাই যে শিপন নামে সে হোটেলটির ওনার, হোলি পারপাস হোটেলটি, সে সেখানে থাকে, এবং তার হোটেলটি যেহেতু খুবই ছোট, খুব একটা চলে না, এবং তিনি জানতে পারেন যে রিন্টি সেখানে উঠেছিল একাই, তার সঙ্গে তার কোনো ছেলে বন্ধু ছিল না। খুবই অবাক হয়ে যান রফিক সাহেবের কথাটি শুনে, কারণ তারা এক্সপেক্টই করেছিলেন যে ইফতিই ছিল, এবং ইফতিই সন্দেহ ভাজন, ইফতিই হয়তো তাকে খুন করেছে। আমরা এখনো জানি না যে আসলেই কি খুন হয়েছে, নাকি অপঘাতে মারা গেছে, নাকি কোনো ভয়ঙ্কর ভৌতিক কাহিনী আছে রিন্টির এই খুনের পেছনে। আমরা সবই জানবো একটু একটু করে এর পরের পর্বে। অর্থাৎ আমরা এখনই সরাসরি চলে যাচ্ছি এর পরের পর্বে, অর্থাৎ সেকেন্ড পার্টে। আপনি আছেন এত প্রেজেন্স কুয়াশার সাথে, আছে শর্মিনা, আমাকে লিখুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নম্বরে। শিপন বাড়ির দিকে চলে গেল খাবার আনতে। রফিক সাহেব জানালা দিয়ে দেখলেন একটা ঘরে তখন আলো জ্বলছিল, পর্দার ওপার থেকে একটা বয়স্ক মহিলাকে দেখা গেল। কিছুক্ষণ বাদে চিৎকার শুরু করলেন তিনি,
নিজের খাওয়া জোটে না, কাজে আবার খাওয়াতে নিয়ে যাচ্ছিস, পয়সা কি তোর মনে হয় গাছে ধরে, ছোট লোক আমার পাঁচ জ্বালিয়ে খেলো, মাঝে মাঝে মনে হয় তোকে জ্বালে মেরে ফেলি, চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, এটা আমার বাড়ি, দূর হয়ে যা এখান থেকে, যা
শিপন মুখ কাঁচু মাচু করে একটা প্লেটে করে খাবার নিয়ে এসে ঢুকল। ভীষণ অপ্রস্তুত অবস্থা তার। মেহমানের সামনে মায়ের ব্যবহারে খুবই লজ্জা পেয়েছে সে। ওসি সাহেব ঠিকই বলেছিলেন, খুব নিরীহ একটি ছেলে শিপন। বয়স খুব বেশি না, 23-24 হবে হয়তো। বেশ কর্মঠ বলে তো মনে হচ্ছে, কিন্তু গহীন জঙ্গলে পড়ে আছে কেন ছেলেটা? বাইরে গিয়ে কাজ করতে পারে, এখানে ওর কোনো ভবিষ্যতই কি আছে? অবশ্য কিছু মানুষ থাকে যারা পুরাতনকে আগলে রাখতেই বেশি পছন্দ করে। আর পাহাড়ে বেড়ে ওঠা ছেলেমেয়েরা এমনিতেই অনেক ইমোশনাল হয়, শহরের কুটিলতা এরা বোঝে না, বুঝতেও চায় না। ভালো, এসব থেকে দূরে থাকাই ভালো।
আমি তো দেখছি আপনাকে বিপদে ফেলে দিলাম। না না, একদমই না, আমি আসলে আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি। আমার মা মানসিকভাবে একটু অসুস্থ, আর আমি তাকে অনেক ভালোবাসি, তাই আমি এসবে কিছু মনে করি না। আচ্ছা, কবে থেকে ওনার এই অবস্থা? বাবা মারা যাওয়ার সময় থেকেই। বাবা মারা যাওয়ার কিছুদিন পর আমাদের এখানে একজন গেস্ট আসেন, তার সাথে মায়ের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়। তখন মা আবার স্বাভাবিক হতে শুরু করেন, তারা বিয়ে করবেন বলে ঠিক করেন। কিন্তু কিছুদিন পর সেই ভদ্রলোকও মারা যান, আর তখন থেকে মা আবার যেমন তেমনই হয়েছে। আপনার মা আবার বিয়ে করার সিদ্ধান্ত যখন নিলেন, তখন আপনার খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন স্যার? আমি চাই মা যেন সুস্থ থাকেন আবার আগের মতো, তার বিনিময়ে যা প্রয়োজন তাই করতে আমি প্রস্তুত। আপনি ওনাকে কোনো ডাক্তার দেখাননি? মা ডাক্তার দেখাতে একদমই রাজি না। তাহলে তাকে কোনোভাবে ফুসলিয়ে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করবেন? সেটাতে আমার আপত্তি আছে। কেন? কেউ কি চাইবে তার ভালোবাসার মানুষটিকে দূরে সরিয়ে দিতে? আমি তো তা চাইবো না। সে মানুষটা যেমনই হোক না কেন, তাকে হাতছাড়া করার মতো মানসিক শক্তি আমার অন্তত নেই। আমার মা যাই করুক, তা তো করছে আমার সাথে না। আমি সব মেনে নিতে রাজি আছি, কিন্তু মায়ের কাছ থেকে দূরে যেতে রাজি নই, এক মুহূর্তের জন্য না। আপনার কথা শুনে খুব ভালো লাগলো মিস্টার শিপন। আজকালকার ছেলেমেয়ের মধ্যে বাবা মায়ের প্রতি এই টানটা খুব কমই থাকে। যাই হোক, আপনি তো আপনার নিজের খাবার আমাকে খাইয়ে দিলেন, আপনি কি খাবেন? আমার খিদে নেই স্যার, তবে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। রিন্তি ম্যাডাম, এখানে ওঠার পর আমি একটা ছেলেকে এই হোটেলের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছি, তাই নাকি? আমি ঠিক শিওর না, এই কয়দিন আমার বিষয়টা একবারও মাথায় আসেনি, হঠাৎ এখন মনে পড়লো। আমি দু একবার দেখেছি স্যার। তার মানে সে বান্দরবনে গেছে, শহর থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই তার। প্রতিটা এন্ট্রি এক্সিট পয়েন্টেই চেকপোস্ট বসানো আছে, এখান থেকে তো সে বের হতে পারবে না। সুতরাং তুমি যেখানেই লুকাও না কেন, তোমাকে আমি ঠিকই খুঁজে বের করবো।
রফিক সাহেব মনে মনে নানা রকম হিসাব নিকাশ করতে থাকলেন। রিঙ্কি এই হোটেলে একাই উঠেছিল, কিন্তু একা কেন উঠল? ঘর ছাড়ল ছেলেটার জন্য, এখানে আসলেও ছেলেটার সাথে, তবে কেন একা থাকার সিদ্ধান্ত নিল? ওদের মধ্যে কি কোনো রকম ঝামেলা হয়েছিল আর সেই জন্যই ছেলেটাকে ফলো করছিল? এত অল্প সময় কেন এত রাগ হলো ছেলেটার যে সে রিঙ্কিকে খুন করে ফেলল? সত্যি আজকালকার ছেলে মেয়েদের মন বোঝা বড় দায়। একটু পরপর শীতলের মায়ের চিৎকার আর প্রলাপ ভেসে আসছে, কখনো কখনো কান্না আবার কখনো হাসির আওয়াজ। কি করে সহ্য করে শীত মায়ের এইসব পাগলামি? উফ, সারা দিন সারা রাত ধরে এতগুলো বছর ধরে কিভাবে সহ্য করে আছে? আসলে ছেলেটা তার মাকে অনেক ভালোবাসে।
খুব শীঘ্রই ও আমাদের হাতের মুঠোয় চলে আসবে, তুমি চিন্তা করো না। আর এই হোটেলের মালিক ভালো একটা ছেলে, ভীষণ কোঅপারেটিভ, ধরা পড়বে।
ফোন রেখে ফেলতে সে বাথরুমে ঢোকে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভেজে খুব ফ্রেশ লাগছে তার। সারাদিনের এত ধকলে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি। হোটেলটা জরাজীর্ণ হলেও খুব যত্ন করে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। সব একা হাতে সামলায় শিপন। এরকম দায়িত্ববান মানুষদের খুব পছন্দ করে রফিক সাহেব। আবার হঠাৎ করে আলো চলে গেল। এসব নির্জন পাহাড়ি এলাকার এই এক সমস্যা, লোডশেডিং। কি ব্যাপার? আলো নিভে যেতেই তার চোখ আটকে গেল জানালার দিকে। কেউ দাঁড়িয়েছিল সেখানে। আবার ওকে ভুল দেখলেন রফিক সাহেব। একই ভুল বারবার তো হওয়ার কথা নয়। তবে কি সত্যি ওখানে কেউ ছিল? কিন্তু কে সে? পরদিন সকালে চা নিয়ে এসে শিপন দেখে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রফিক সাহেব। তারপর পালস চেক করে দেখে রফিক সাহেব ওদের অনেকটা রিংটের মতো করেই পেছন থেকে ছুরি মারা হয়েছে তাকে। পুলিশ এসে রফিক সাহেবের ডেড বডিটা উদ্ধার করলো, সেই সাথে সব আলামত। কিন্তু এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারছেন না এখানকার পুলিশ। এত বড় এত নাম করা একজন পুলিশ কর্মকর্তাই যখন কিছু করতে পারলেন না, তখন এক্ষুনি তো এখানকার পুলিশদেরকে মরি মুরগির মতো উড়িয়ে দেবেন। কনস্টেবল গুলো তো এখন ভূতের ভয় পাচ্ছে, নিজেরা নিজেরা বলা বলি করছে, কোনো আত্মা ঘর করেছে হোটেলে। রহস্য আরো জট পাকাচ্ছে আর একের পর এক নিরাপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে।
কে বলছেন এসব আপনি?
জি স্যার, আর আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি। এই পাহাড়ি এলাকায় একটা মানুষকে খুঁজে বের করা একরকম অসম্ভব বলা চলে, তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু আপনি আইজিপি স্যারের বন্ধু, আমরা আরো এক মাস চেকপোস্টগুলো তুলব না, কিন্তু এর বেশি করা আমাদের পক্ষে সম্ভব হবে না।
বাহ, এত সহজে হাল ছেড়ে দিলেন আপনারা! আর আমার মেয়ের জীবনের কোনো মূল্য আপনাদের কাছে না থাকুক, আপনাদের এত বড় একজন কর্মকর্তার মৃত্যু আপনারা কিভাবে মেনে নিচ্ছেন?
স্যার, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। আমি তো বলছি তদন্ত চলছে, তদন্ত চলবে, কিন্তু আপনার ডিমান্ড তো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। আপনি চাইলেই দু একদিনের মধ্যে খুনিকে খুঁজে বের করা সম্ভব না, তাই না?
কিন্তু আপনাদের এই গা ছাড়া ভাবের জন্য যদি খুনি পালিয়ে যায়? আপনারা এখনো ছেলেটা ডিটেইলি বের করতে পারেননি, কোনো ইনফরমেশনই পাননি আপনারা। আপনারা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করলে এত সময় লাগে নাকি? থাক, আপনাদের আর কিছু করতে হবে না। হোটেলের মালিক ওই শিপন নামের ছেলেটাকে নিয়ে আমি খুঁজে বের করব আমার মেয়ে আর আমার বন্ধুর খুনি কে।
তক্ষুনি রওনা দিলেন। বিকেলের মধ্যে পৌঁছে গেলেন হোলি পারপাস হোটেলে। তিনি পন করিয়ে এসেছেন হোটেল মালিক শিপনের সাহায্যে খুঁজে বের করবেন খুনিকে। এরই মধ্যে তার সাথে ফোনে কথা হয়ে গেছে। ছেলেটা এলাকার নারী নক্ষত্র সব কিছুই চেনে আর এনার সাহেবকে সাহায্য করতেও প্রস্তুত। যথেষ্ট সাহসী একটা ছেলে। ও সাথে থেকে আর কোনো চিন্তাই থাকে না। এখানকার পুলিশদেরকে আর তোয়াক্কা করেন এনার সাহেব। তাদের উপর থেকে সমস্ত আশাই উঠে গেছে তার।
কেউ আছে? হ্যালো, হ্যালো, কেউ কি আছেন?
আসছি স্যার।
চলে এসেছেন? আমি শিপন।
নাইস টু মিট ইউ ইয়াং ম্যান। আমি রিন্টির বাবা। তোমার সাহায্য আমার খুব দরকার।
অবশ্যই স্যার, আমিও চাই আপনার মেয়ের খুনে ধরা পড়ুক।
আচ্ছা বলো তো, তুমি কি কি জানো?
স্যার, আমি যা যা জানি তা সবই আপনি জানেন। এখন আমাদের যেটা করতে হবে তা হলো আশপাশের জঙ্গলগুলোতে খোঁজ করতে হবে, আর সেটা রাতের অন্ধকারে। কেননা দিনের বেলা খুনি সহজে আমাদের দেখে ফেলবে আর আমাদের অবস্থান সম্পর্কে সচেতন হয়ে যাবে।
তা অবশ্য ঠিক। তুমি কি আর কখনো তাকে দেখেছ?
স্যার, সত্যি বলতে গেলে কি, আমার মনে হচ্ছে কেউ এই জায়গাটার উপর নজর রেখে চলেছে। আমি একজনকে মাঝে মাঝে দেখি, কিন্তু সে পরমুহূর্তেই গায়েব হয়ে যায়। পিছু নেওয়ার চেষ্টা করেছি কিন্তু বেশি দূর যেতে পারিনি। একা একাই রহস্যের পেছনে যাওয়াটা অনেক সাহসের ব্যাপার, আমার সাহসে কুলায়নি। এখন আপনি যেহেতু চলে এসেছেন,
তোমার এখন আর কোনো ভয় নেই, দুইজন মিলে একটা কিছু ব্যবস্থা নিশ্চয় করা যাবে। আজ রাতে বের হয়ে পড়ি নাকি?
অবশ্যই, আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিন, আমরা ঠিক মাঝ রাতে রওনা দেব। আপনি বরং পাশেই 101 নম্বর রুমে উঠে পড়ুন, আমি সব গুছিয়ে রেখেছি।
ঘরে এলেন, একটু ফ্রেশ হয়ে 2 ঘন্টার একটা ঘুম দিয়ে নিলেন। বন্ধু রফিকের কথা মতো তাকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। শারীরিক ও মানসিকভাবে অনেক শক্তি সঞ্চয় করতে হবে তাকে। আজ রাত থেকে কাজে নামবে সে। শিপনের সাথে মিলে সব প্ল্যানিং করে ফেলেছিলেন, আর তো মাত্র 1 ঘন্টা। ঘুম থেকে উঠে ঘরটাকে ভালো করে দেখলেন তিনি। এই ঘরে শেষবারের মতো ছিল তার আদরের রিম্পি। নিশ্চয়ই জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখেছিল, বৃষ্টি খুব ভালোবাসত মেয়েটা। নিশ্চয়ই চেয়ারে বসে কফিও খেয়েছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো সেজেছিল মেয়েটা। ছোটবেলা থেকেই তো বড্ড সাজনে ছিল, এই বিছানায় ঘুমিয়েছিল, এই বালিশে মাথা রেখে। এ কি, হাতে কি যেন বাঁধলো বলে মনে হচ্ছে। ওমা, এটা তো একটা বোতাম, কারো শার্টের বলে তো মনে হচ্ছে। কিন্তু এরকম বোতামওয়ালা কোনো শার্ট তো ইন্টি ছিল না, আর রফিক তো ফর্মাল শার্ট ছাড়া অন্য কিছু পরত না। তবে কি বোতামটা রিংপির বন্ধু ইফতির? কিন্তু তার শার্টের বোতাম এখানে কি করে আসবে? শিপনে বলেছিল রিংপি একাই এখানে উঠেছিল। তবে কি শিপনের চোখ ফাঁকি দিয়ে ইফতি রিংপির ঘরে ঢুকেছিল? হয়তো ধস্তাধস্তির এক পর্যায়ে ছিঁড়ে গেছে, রিংটিকে টেনে বের করে নিয়ে যাওয়ার সময় হয়তো ছিঁড়ে পড়ে গেছে। আরো কনফার্ম হতে হবে, শিপনের কাছে শুনে দেখতে হবে। বোতামটা তো ওরও হতে পারে, ঘর পরিষ্কার করার সময় হয়তো ছিঁড়ে পড়ে গেছে, কিন্তু সে তো টি শার্ট পরেছিল, আর ঘর পরিষ্কার করবার সময় নিশ্চয় সে শার্ট পরে থাকবে না, আর তাছাড়া সে শার্ট পরে বলেও মনে হয় না। ইনাজ সাহেবের মন বারবার বলছে এই বোতামটা ইফতির। শিপনকে ডাকতে হবে, 12টা বাজতে এখন 1.5 ঘন্টা বাকি। তবু এখনই জানতে চাই ইনাজ সাহেব এই বোতামের রহস্য কি। ইনাজ সাহেব ঘর ছেড়ে বের হলেন, শিপনের বাড়ির দিকে এগিয়ে গেলেন। একটা কাঠের সিঁড়ি উপরে উঠে গেছে, নিচে একটা বেজমেন্ট ধরনের ঘর। কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। সিঁড়িতে পা ফেলার আগেই বেসমেন্টের দরজার সামনে একটা ছোট্ট জিনিস চকচক করে উঠল। এগিয়ে গিয়ে তুলে নিতে দেখলেন একই বোতাম এখানেও। তার মানে কি এর ভেতরে কেউ আছে নাকি? কিন্তু কে সে? দেখুনি। ঠিক তখনই উঠছিল
শিপন, 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 বাড়িতে আছো? এত রাতে কোথায় গেল? আরে এ তো দেখি একই বোতাম, এটা সম্ভবত ওই ছেলেটারই শার্টের বোতাম। কিন্তু এই বোতামটা এখানে কেন? এটা তো মনে হচ্ছে বেসমেন্ট, ভেতরে কি যাবো? শিপনেরও তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, ঘুমিয়ে পড়েছে বোধ হয়। যাই, আমি গিয়ে দেখি। এদিকে তো খুটখুটে অন্ধকার, টর্চটা যে কেন আনলাম না,
চেয়ারে কে বসে আছে বলে মনে হচ্ছে? এখানে কে বসে আছে দেখে তো মনে হচ্ছে একজন বয়স্ক মহিলা। হ্যাঁ, উনি কি তাহলে শিপনের মা? কিন্তু উনি এখানে কেন? আশ্চর্য, কে কে ওখানে? কে?
পেছন থেকে দৌড়ে এসে ছুরি মারতে যাওয়ার আগেই ঘুরে দাঁড়ালেন ইনায়েত সাহেব আর ধরে ফেললেন তার হাত। একটু আগে শিপনের মায়ের যে কঙ্কালটা দেখেছিলেন উনি, তেমনই একটা রক্ত মাংসের মানুষ যেন তার সামনে। এ কি আলো আসানি ছিল নাকি খুন? বোঝার মতো অবস্থা এখন নেই, একভাবে যুদ্ধ করে যাচ্ছে দুজন দুজনের সাথে।
আমি এদেরকে জানে মেরে ফেলি, মেরে ফেলবো। যেমন মেয়ে তার বাপ, তোর মেয়েকে মেরে ফেলেছি, ওই পুলিশ থেকেও মেরে ফেলেছি, আমি আমার পরিচয় কাউকে জানতে দিব না, কাউকে না, কেউ জানবে না আমার পরিচয়।
আমরা এখনো বুঝতে পারছি না কি হচ্ছে। আমরা দেখলাম যখন ইনায়েত সাহেবের সেই বন্ধু মারা গেলেন আর আইজি রফিক সাহেব, তখন ইনায়েত সাহেব নিজেই চলে গেলেন। তার মেয়ে কিভাবে খুন হয়েছে, কেন তার মেয়ে মারা গেছে জানতেই সেই বান্দরবানের হোলি পারপাস হোটেলে, যে হোটেলের মালিক হচ্ছে শিপন। তিনি গিয়ে অদ্ভুত এক জিনিস আবিষ্কার করলেন, অদ্ভুত মানে কি, তিনি দেখে সেই ঘরে, যে ঘরে তার মেয়ে থেকেছিলেন 101 নম্বর রুমে, তিনিও সেই রুমে উঠলেন এবং তিনি সেখানে একটি বোতাম দেখতে পেলেন শার্টের, এবং তিনি কোনোভাবে মনে করতে পারলেন না যে তার মেয়ে কখনো শার্ট পরেছিল কি না বা পরতেন কিনা। তার ধারণা তার মেয়ে কখনো শার্ট পরেনি, তো তিনি ধরেই নিলেন যে ইফতি ইফতির শার্টের বোতামেতে। এবং তিনি খুঁজতে খুঁজতে অনুসন্ধান করতে করতে সেই হোটেলের পাশে যে একটি কাছের বাড়ি যেখানে শিপন তার পাগল মাকে নিয়ে থাকে, সেই বাড়ির সামনে গেলেন এবং সেখানে তিনি একই বোতাম দেখতে পেলেন। এবং বোতাম দেখে তিনি শিপনকে ডাকলেন, কোনো উত্তর না পেয়ে তিনি ঢুকে গেলেন সেই ঘরে, এবং সেই ঘরে গিয়ে আচমকা তার উপর হামলা হলো এবং এক অট্টহাসি শুনলাম শিপনের মায়ের। তাহলে কি শিপনের মা বেঁচে আছে? বেঁচে তো আছি, পাগল বলেছিল বেঁচে আছে, কিন্তু তার সেই কঙ্কালটা কার? এবং আসলেই সেই রফিক সাহেব এবং রিঙ্কির খুনিকে আমরা সবকিছু জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। এয়ারটেল প্রেজেন্স কোয়াশে আবারও ফিরে আসবো তারপর। আর এখন আমাকে চাইলে লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221।
আঙ্কেল, আপনি ঠিক আছেন?
কে তুমি?
আঙ্কেল, আমি ইফতি, রিন্তির বন্ধু।
তুমি? তুই আমার মেয়েকে খুন করেছিস তাই না?
না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, আমি জি আঙ্কেল, আমি তো এটাই বলার চেষ্টা করছিলাম, আমি না এই শিপনই তার মায়ের বেশ ধরে রিন্টিকে খুন করেছে, আমাকেও মেরে ফেলতো যদি না আমি পালিয়ে এখানে এসে লুকিয়ে থাকতাম, আর আজ এখন আপনাকেও, ওই যে ওটা ওর মায়ের কঙ্কাল।
কিন্তু ও কেন রিন্টিকে খুন করবে? ও কি আগে থেকে রিন্টিকে চিনত?
না, আমরা কেউ ওকে চিনতাম না, আমার আর রিন্টের বরাবরই তো একটু অ্যাডভেঞ্চারের ঝোঁক, আর সেই অ্যাডভেঞ্চারই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। এখানে আসার পর শিপন আর ওর মায়ের গতিবিধি কেমন যেন সন্দেহজনক লাগছিল আমাদের কাছে, আমরা ঠিক করি ওকে ফলো করব। একদিন ভোরবেলা আমি ঘুমাচ্ছিলাম, সেই সময় শিপন বাজার করার জন্য বাড়ির বাইরে যায়, রিন্টি আমাকে না নিয়েই ওদের বাড়ির ভিতর চলে যায়, তার কিছুক্ষণ পরই শিপন চলে আসে, তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি জানালার বাইরে ওই বাড়ির দিকে তাকিয়ে দিয়ে দেখি শিপন তার মায়ের কাপড় পরছে, মায়ের মতো চুলের উইগও পরছে মাথায়, আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম, ওর চোখ মুখে হঠাৎ কেমন ভয়াবহ একটা হিংস্রতা ফুটে উঠছিল, আমি কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে ও রিন্টিকে পেছন থেকে, ও আর আর তুমি কিছুই করলে না, চুপচাপ চুপচাপ সব কিছু দেখলে? রিন্টিকে মারার পরেই ও আমাকে জানালায় দেখতে পায়, আর সেই রক্তাক্ত ছুরিটা নিয়ে ছুটে আসতে থাকে। আমি যান বাঁচানোর ভয়ে হোটেল থেকে বেরিয়ে দেখি এই বেজমেন্টের দরজাটা খোলা, তাই এখানে ঢুকে যাই। শিপন আর আমাকে খুঁজে পায়নি, ও ভাবতে পারেনি হয়তো যে আমি ওর বাড়িতেই আশ্রয় নেব। আমি এখান থেকে বের হবার আগেই ও বেজমেন্টের দরজা বাইরে থেকে আটকে দেয়, তাই আমার আর বের হওয়া হয়নি। সেদিন থেকে আমি এখানে বন্দি, আমাকে ভুল বুঝবেন না আঙ্কেল, আমার কিছু করার ছিল না, আমি তখন চাইলেও রিন্টিকে বাঁচাতে পারতাম না, সব কিছু মুহূর্তের মধ্যেই হয়ে গেল।
ওকে জ্ঞান ফিরছে বলে মনে হয়, কিন্তু ও আমাদের সাথে কেন এমন করলো, কি লাভ হলো ওর দুই দুটা মানুষের প্রাণ নিয়ে?
এই প্রশ্নের উত্তর তো কেবল ওই দিতে পারবে।
না মা, আমাকে ছেড়ে দিও না মা, মা ওরা আমাকে, ওরা আমাকে নিয়ে যাচ্ছে মা, আমি যেতে চাই না, আমাকে আমাকে আমার মায়ের কাছে থাকতে দাও মা।
জ্ঞান ফেরার পর এনার্ছা আবার ইফকে তাকে দড়ি দিয়ে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ এসে শিপনকে নিয়ে যেতে চাইলে সে কিছুতেই যেতে চায় না, ভীষণ উন্মত্ত আচরণ করতে থাকে, তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। তার এরকম অসংলগ্ন আচরণ দেখে থানার ডাক্তারের পরামর্শে শিপনকে নিয়ে যাওয়া হয় এক মনোচিকিৎসকের কাছে। তার কাছেই সব কিছু স্বীকার করে শিপন, সে আসলে ডিলিউশনাল সিন্ড্রোমের পেশেন্ট। এটা একটা এমন রোগ যেখানে রোগী হুবহু তার পছন্দের কোনো মানুষের মনস্তত্ত্ব ধারণ করতে থাকে, তারই মতো আচরণ করতে থাকে। শিপন তার মাকে অনেক ভালোবাসত, কিন্তু তার মায়েরও কিছু মানসিক সমস্যা ছিল, সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারত না। একদিন রাগের মাথায় সে শিপনের বাবাকে মেরে ফেলে আর বাড়ির বেসমেন্টের মাটির নিচে চাপা দিয়ে রাখে, আর তারপর থেকে সে পুরোপুরি বেকারগ্রস্ত হয়ে যায়। বেশ কিছুদিন পর শিপনের হোটেলে একজন গেস্ট আসে, তার সাথে সে তোমার মায়ের বিষাক্ত সখ্য তৈরি হয়, কিন্তু সেটাও কিছুদিনের জন্য। এবং একদিন রাগের মাথায় সেই বন্ধুকে মেরে ফেলে শিপনের মা। কিন্তু এবারের কাহিনী একটু অন্যরকম। এবারে সে নিজেও সুইসাইড করে। মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না শিপন। মায়ের শরীর আর মাটি চাপা দেয় না সে, সযত্নে আগলে রাখে নিজের কাছে। ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘর। তাদের বাড়ির ভেতরের এই কাহিনী শিপন কারোর কাছে প্রকাশ করত না। কেউ ঘটনা জেনে গেলে যদি ওর মাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এই ভয়। পাহাড়ি এলাকা হওয়ায় শিপনের বেশ উদ্দেশ্য সার্থক হতে থাকে, কিন্তু তাদের এই মা ছেলের জগতে আর কারো প্রবেশ সে মেনে নিতে পারে না। কেউ প্রবেশের চেষ্টা করলেই শিপনের মায়ের কিছু চারিত্রিক বা মানসিক বৈশিষ্ট্য শিপনের মধ্যে আবির্ভূত হয়। আর তখন এই ঠান্ডা মাথার ছেলেটাই হয়ে ওঠে হিংস্র একখুনি। এভাবেই সে কেড়ে নেয় রিম্পি আর রফিক সাহেবের প্রাণ। এনায় সাহেবকে মেরে ফেলত, সেই উদ্দেশ্যে রাতে জঙ্গলে নিয়ে যাবার প্ল্যান করে, কিন্তু তার সেই প্ল্যান সফল হয় না, বেঁচে যান এনায় সাহেব। কোনো কোনো সন্তান নিজের বাবা মায়ের কাছ থেকে দূরে পালাতে চায়, আবার কেউ চায় সারা জীবন আগলে রাখতে। এর মধ্যে প্রথম দলের মানুষের সংখ্যা যদিও খুবই কম, আর এক সময় না এক সময় তারা ঠিকই তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসতে চায়, কিন্তু ফেরার কোনো উপায় থাকে না। যেমনটা হয়েছে রিন্টির ক্ষেত্রে। আর দ্বিতীয় দলে আছে শিপন, যে হাজার চাইলেও তার মাকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে পারবে না। আমাদের অনেকেরই হয়তো শিপনের জন্য এত সহানুভূতি কাজ করছে, কিন্তু সে অপরাধী। মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধের ক্ষমা হয় না কোনো। তার শাস্তি পাওয়া উচিত, শাস্তি তাকে পেতেই হবে। এদিকে মেয়েকে হারিয়ে মানসিকভাবে ভয়াবহ বিপর্যস্ত এনায় চায়। চাকরি ছেড়ে দিয়েছেন, সারাদিন বাড়িতেই থাকে, কারোর সাথে মিশেন না, কথা বলেন না। আজকাল কেমন যেন অস্বাভাবিক আচরণ করছেন তিনি, বাচ্চাদের মতো ব্যবহার করে, কিছু কিছু অভ্যাস একেবারে রিম্পির মতো। মাঝে মাঝে তাকে রিম্পি বলে ভুল হয়।
বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবা চরিত্রে মঞ্জুর, রিন্টির চরিত্রে শেগুফতা বিচারি, ইফতের চরিত্রে আপেল মাহমুদ, এমএল শিপন হয়েছেন প্রত্যয়, শিপনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন কায়নাথ, পুলিশ আইজি ছিলেন অরণ্য শান্তন, ওসির চরিত্রে অভিনয় করেছেন লোবান। এই ছিল আজকে আমাদের কুয়াশার কলাকুশলী। আর এখন জানিয়ে দেব SMS করবার আগে এয়ারটেলের বন্ধ কানেকশন 19 টাকা রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#, আরো জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbaje। এখনো আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর সঙ্গে আছে প্রচুর বন্ধু আমার। এই মুহূর্তে যিনি লিখেছেন তারটা থেকে শুরু করছি, তারটা থেকে পেছন দিকে যাব। কৃষ্ণ লিখেছে গাজীপুর থেকে, যে কুয়াশা শুনছেন দুর্লভের সাথে সিফাত, আনিক, আবিদা এবং শাকেরার সঙ্গে। আর অরিন লিখেছে ফার্ম গেট থেকে, হাই শামিন আপু, স্টোরিটা আমার অনেক ভালো লেগেছে। মালিকগঞ্জ থেকে আবির লিখেছে নাইস স্টোরি, ধন্যবাদ জানিয়েছে নাম ছাড়া একজন বন্ধু। আর মোহাম্মদ মহিবুল ইসলাম লিখেছে, আপু আমি আপনার কাছে আসতে চাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার কুয়াশা খুব মজা পাই। ঠিক আছে, নিশ্চয়ই দেখা হবে একদিন আপনার সঙ্গে। আপনি, আমি গেস করলাম রুম নাম্বার 101, এটা একটু আগে পাঠিয়েছিলে, এতক্ষণে নাম জানা হয়ে গেছে। জে কে ডি জিকু লিখেছে, গভর্নমেন্ট কলেজ অফ কমার্স চিটাগং থেকে, সত্যি ভালো লাগে আমার ভূতের গল্প। আপু আপনি কখনো ভূত দেখেছেন? না, সেই সৌভাগ্য আমার এখনো হয়নি। আদনান লিখেছে মিরপুর থেকে, এক্সেপশনাল আনবিলিভেবল স্টোরি, ওয়াও, থ্যাংক ইউ। অর্পিতা লিখেছে চিটাগং থেকে, হাই আপি, হাউ আর ইউ, আজকের কাহিনীটা অনেক সুন্দর হয়েছে। আমি দিয়া উত্তরা থেকে বলছি, কেমন আছো? আজ কুয়াশা শুনতে আমার খুব ভয় লেগেছিল। কেমন আছেন শামিন আপু? আমি আশরা ফিমেল চিটাগং হাটহাজারি থেকে, অনেক দিন ধরে কুয়াশা শুনছি, এটা আমার ফার্স্ট মেসেজ, আজকের গল্পটাই অন্যরকম। ঈদ মোবারক। আচ্ছা, তোমাকে অ্যাডভান্স ঈদ মোবারক। আপু আমি দীপ্রদীপ চিটাগং থেকে, আজ কুয়াশা শুনে খুব ভয় লেগেছে। রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমি আগেই বলেছিলাম শিপন আসল হত্যাকারী। আপু আমারও কিছু কিছু আন্দাজ, আমরাও কিছু কিছু আন্দাজ করতে পারি, আমার সাথে শাকিল ভাইও শুনছে। আর নাজমুল লিখেছে, খুব ভালো লাগছে শামিন আপু, অনেক ধন্যবাদ নাজমুল। আপনি, আমি আফসানা আনোয়ারা চিটাগং থেকে, আমি আমার মা মাকে অনেক লাভ করি, দোয়া করো আমার HSC রেজাল্ট যেন ভালো হয়। আমি অবশ্যই দোয়া করছি তোমার HSC রেজাল্ট খুব ভালো হবে, এবং যখন রেজাল্ট বের হবে তোমার রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। শ্রাবণী লিখেছে চিটাগং থেকে, আপু কেমন আছেন? স্টোরিটা ভালো হয়েছে, সবাইকে অ্যান্ড ABC রেডিও এবং কুয়াশার সবাইকে আমার আমার পক্ষ থেকে ধন্যবাদ। মিতু লিখেছে উত্তরা থেকে, আজকে অনেকদিন পর তোমাকে শুনছি, হাউ আর ইউ? ফাইন মিতু, আশা করছি তুমিও ভালো আছো। আর বৃষ্টি লিখেছে, শামিন আপু কেমন আছে? আমি ভালো আছি বৃষ্টি। মোমো নিশা লিখেছে, আপু স্টোরি, দ্য স্টোরি ওয়াজ ভেরি নাইস অ্যান্ড ভেরি ক্রিয়েটিভ, ওকে, আই লাভ অ্যান্ড আই লাইক টু থ্যাংক কুয়াশা টিম অ্যান্ড ইউ, কুয়াশা রক্স, থ্যাংক ইউ। আপনি মাইন্ড ব্লোয়িং কাহিনী, চরম জোশ টাইপের একটা কাহিনী শুনলাম, অনেকদিন পর এমন এক রহস্যময় কাহিনী শুনলাম আপনি, থ্যাংকস টু ইউ অ্যান্ড কুয়াশা টিম, মাশফিক লিখেছে এটা। তানবীর লিখেছে লাকসাম থেকে, আপু আমিও আমার ছোট ভাই রফসান লাইট অফ করে কুয়াশা শুনছি। আপু আমার নাম অনিক, স্টোরিটা অনেক নাইস। ইরিন লিখেছে চিটাগং থেকে, হাই আপু আমি তোমাকে 2012 থেকে শুনি, প্লিজ 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 আপু SMS-টা পড়ো, নতুবা নামটা পড়ো কেমন, আর আমি তোমাকে ভালোবাসি আপু, ভালো থেকো, তুমিও ভালো থেকো ইরিন, আর অনেক ধন্যবাদ তুমি দীর্ঘ সময় ধরে আমাকে শুনছো সে কারণে। শামিন আপু আমি রাজীব ফ্রম কক্সবাজার, আজকে স্টোরি আবারও প্রুফ করলো অতিভক্তি চোরের লক্ষণ, থ্যাংকস ফর দ্য স্টোরি। আর এনামুল হক লিখেছে, হাই শামিন আপু আজ কুয়াশা শুনে অনেক অনেক ভালো লাগলো। বনি লিখেছে, শামিন আপু খুব ভালো লাগছে বিকজ আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড মিস্ট্রিজ। আদনান লিখেছে মিরপুর থেকে, জাস্ট অসম। মগবাজার থেকে লিখেছে, নাম পাঠায়নি, জো স্টোরি লিখেছে। আফরিন লিখেছে বাংলা বাজার থেকে, আজকের স্টোরিটা দারুণ আপু, কেমন আছে? আমি ভালো আছি। তন্ময় চক্রবর্তী লিখেছে, আপু প্রফেসর শঙ্কু আর কাকাবাবুর স্টোরি কবে আসবে? কুয়াশা ডেফিনেটলি আসবে, আমি আমি অপেক্ষায় আছি যে কবে তোমাদেরকে শোনাবো, খুব শীঘ্রই শুনতে পারবে। আর প্রফেসর শঙ্কু শুনতে পারবে কিনা জানি না, তবে কাকাবাবু নিশ্চয়ই আসবে। জিহান লিখেছে চিটাগং থেকে, শামিন আপু আমি কুয়াশা নিয়মিত শুনি, এই ফার্স্ট SMS করলাম আজকে, কিন্তু ভীষণ ভয় পাচ্ছি, স্টোরিটা ভীষণ ভয়ঙ্কর। নেপাল লিখেছে চিটাগং থেকে, হ্যালো আপু হাউ আর ইউ, আপনি আজকের কুয়াশা অনেক ভালো লাগলো, আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ আপি। সুস্মিতা লিখেছে, হাই আপু স্টোরিটা খুব ইন্টারেস্টিং, আপু আমি মাহফুজ, বাসায় লোডশেডিং, পুরো ঘর অন্ধকার, তার মাঝে কুয়াশা শুনলাম, হালকা ভয় পেয়েছি লাস্টের দিকে, কিন্তু মজাই আলাদা ছিল। এক্স্যাক্টলি, ভয় ছাড়া মজা ইম্পসিবল, আর অন্ধকারের মধ্যে কুয়াশা শুনতে আরো বেশি মজা, আরো বেশি ইন্টারেস্টিং। জিহান লিখেছে চিটাগং থেকে, শামিন আপু আমি কুয়াশা নিয়মিত শুনি, এই ফার্স্ট SMS করলাম আজকে, কিন্তু ভীষণ ভয় পাচ্ছি, স্টোরিটা ভীষণ ভয়ঙ্কর ছিল। ডক্টর তানভীর মোহাম্মদ হোসেন লিখেছে পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে, শামিন আপু হাউ আর ইউ? ফাইন ডক্টর তানভীর, আর লিখেছেন দারুণ এক অনুষ্ঠান, কুয়াশা শুনিয়ে এস এম এস করি, বাট তুমি পড়ো না। আমি আপনার এস এম এস বেশ কয়েকদিন পড়েছি, আপনি মিথ্যা কথা বলছেন কেন বলেন তো আমাকে? হয়তো কোনো সময় একদিন পড়া হয়নি বা আপনি পাঠাননি, কিন্তু আপনার নাম আমার মনে আছে, আপনি নিয়মিতই পাঠান। যে কয়েকজন পাঠিয়েছেন আমার মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি পড়েছি কিন্তু। সুতরাং এরকম মিথ্যা অপবাদ দেবেন না, কষ্ট লাগে। আপনি আজকের এপিসোড ইজ অসাম, আই লাভ ইউ অ্যান্ড আই লাভ কুয়াশা, সাদি ঢাকা থেকে। ওকে সাদি, হাই শামিন আপু, আমি সাজিদ বলছি। তুমি কি ঈদের কেনাকাটা করেছো? এই টুকটাক আর কি, আরো কিছু বাকি আছে মোটামুটি। আসলে সারা বছর অনেক কেনাকাটা চলে, তাই ঈদের মধ্যে আলাদা করে কিছু আর কেনা হয় না সেরকম। সায়মি লিখেছে চিটাগং থেকে, শামিন আপু হাউ আর ইউ, অনেকদিন পর আপনাকে শুনছি, ভয় লাগছে। শামিন আপু আমায় তোমার নতুন বন্ধু করে নাও সুজন, ভেরি নাইস স্টোরি, থ্যাংক ইউ সুজন। কক্সবাজার থেকে সাকিব লিখেছে, আই লাইক কুয়াশা, আই ডোন্ট লাইক টু মিস কুয়াশা, হেভি ইন্টারেস্টিং কুয়াশা, আমি আর আমার ছোট ভাই নাকিব কুয়াশা শুনি। ওকে, খুবই ভালো কথা। কেমন আছেন আপু? কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম অফ রেডিও, এফ এম রেডিও, ভালো থাকবেন আপু। মিঠু আহমেদ, রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমি জানতাম শিপনই আসল খুনি। আজ অনেক ভয় পেয়েছি কুয়াশায়, মোহাম্মদ সুমন লিখেছেন মিরপুর থেকে। ফয়সাল লিখেছে ঢাকা থেকে, হিচককের সাইকো মুভির গল্পের সাথে পুরোপুরি মিল, এখানে মার্ডার আর শিপন বেশ কিছুটা মিল আছে, এবং এটা থেকেই সে গুস্তাবের ছায়ের সঙ্গে আমার কথা হচ্ছে, কিছুটা এখান থেকে ইন্সপায়ার হয়ে লেখা হয়েছে। আর বিটি লিখেছে, আপু আজ কুয়াশা খুব ভালো লাগছে, একদম ফাটাফাটি। সেতু লিখেছে, আপনি ঢাকা থেকে শুনছি, স্টোরি ইজ ভেরি মিস্টিরিয়াস। শামিন আপু, আমি তাসিন, আমার খুবই ভয় লাগছে, আমি একা একা কুয়াশা শুনছি। ওকে শামিন আপা, আমি তাসিন, আমার আচ্ছা আবার পড়ছি, এটা দুইবার এসে গেছে, আমি সরি। হাই শামিন আপু, আমি সাজিদ বলছি চিটাগং থেকে, আজকে স্টোরিটা একদম অন্যরকম, আমি একদম এই ঘটনা একটুও ভয় পাইনি, কিন্তু খুব মজা লেগেছে, ইটস রিয়েলি অসম। চৈতি লিখেছি মিরপুর থেকে, হাই আপনি জান, কেমন আছো আপনি? আমি তোমার মতো একজন গ্রেট অ্যান্ড সুইট আরজে হতে চাই, আই লাভ ইউ আপনি জান, আমি এবিসির আরজে হতে চাই। আমাদের কিছুদিন আগে আরজে হান্টিং হয়ে গেছে, তো তুমি কোথায় পড়ো আমরা, আমি তো সেটা আমি জানি না, বা আমরা কিন্তু অনেক ফলাও করে বেশ বড় সড়ো রকমের একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, প্রমো গেছিল, তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কলেজ ইউনিভার্সিটিতে গিয়ে সেখান থেকে আরজে হান্ট করা হয়েছে, তাই থিঙ্ক ইউ হ্যাভ মিস দ্যাট। তো নেক্সট টাইম তুমি তৈরি থেকো, নিশ্চয়ই তুমি একদিন চেষ্টা করলে ভালো আরজে হতে পারবে। আমি এমন আহামরি কোনো আরজে না, তুমি আমার চাইতে অনেক বড় বড় আরজে হবে যদি তুমি ভালো করে কথা বলতে পারো আর এই বিষয়ে তোমার ইন্টারেস্ট থাকে। অ্যাকচুয়ালি মানুষ যদি কোনো স্বপ্ন দেখে খুব ভালোভাবে, তাহলে সেটা অবশ্যই পূরণ হয়, জাস্ট ইউ হ্যাভ টু ড্রিম বিগ। নাফিস দেখেছে, তুহিন কি তুহিনকে হাই বলো, ক্লাস ফাইভে সিলভিয়া, আচ্ছা ওরে বাবা। হ্যাঁ শারমিন আপু, এটাকে সাজিদ মিরপুর থেকে স্বাগত জানাতে বলেছে, তুমি নতুন বলছো, ঠিক আছে স্বাগত তোমাকে বিষয়তে। স্টোরিটা অসম হয়েছে, প্যারেন্টসরা যে যা করে ভালোর জন্য করে, সন্তানদের কাছে সবচেয়ে ভালো ফ্রেন্ড হলো প্যারেন্টস। থ্যাংকস আপি, তুমি অনেক ভালো, রিয়াদ দেখেছে মতিঝিল থেকে। আমার নাম আজিম দোহার ঢাকা থেকে, আপু সুন্দর একটা গল্প, আপু গল্পটা খুবই অদ্ভুত, খুবই ভয় করছে, আজকের কুয়াশা খুব চমৎকার, থ্যাংক ইউ আপু। মঙ্কিয়া চিং মারমা কাপড়াই থেকে। রনি লিখেছে, আপু খুব ভয় পাচ্ছি আমি এবং আমার ওয়াইফ শুনছি, আমার ওয়াইফ তো আমাকে বাইরে যেতে দিচ্ছে না, আচ্ছা ভয় পাচ্ছি সেই কারণে। রামিকা লিখেছে, আমি আজ তোমায় ফার্স্ট এস এম এস করলাম আপনি, প্লিজ বললে খুশি হব। হামজা লিখেছে মিরপুর পল্লবী থেকে, অন্যরকম একটা স্টোরি আজকে একটা হয়েছে। আলামিন লিখেছে, শামিন আপি আমি একটি মেয়েকে ভালোবাসি, তার নাম তৃষা। ওকে ভালো খবর। শামিন আপু, আমি রনি চিটাগং সীতাকুণ্ড থেকে, আপু স্টোরিটা অনেক সুন্দর কিন্তু আমার বেশি ভয় করেনি, বাট আমি তোমাকে ভয় দেখাবো। ওকে সাফরি লিখেছে, আপু গল্পটা অনেক অনেক রহস্যময়, ঠিক আছে আমরা একদম এই মুহূর্তে কেন আছে আমাদের সঙ্গে দেখে নিচ্ছি। সাজ্জাদ লিখেছে কেরানীগঞ্জ থেকে, কুয়াশা কি বিপি আসবে না, না বিপি অনেক ভয় পাশে কুয়াশা আসতে চায় না। জয় লিখেছে বাড়ি থেকে গল্পটা ভালোই ছিল, বাট ভেবেছিলাম লাস্টের দিকে ভয় পাবো, বাট খুব একটা ভয় পাইনি। আর গল্পটা অনেক ছোট ছিল, আরো বড় গল্প চাই। আসলে লেন্থ বলা যায় না, এক একটা গল্পের এক এক রকম লেন্থ থাকে, একেবারে এক একটা স্টোরি যেখানে শেষ হয়। খুব বেশি বোধহয় ছোট ছিল না আমার, আমি তো তুমি খেয়াল করোনি, তুমি টাইম মিলিয়ে দেখলে হয়তো 2-5 মিনিটের ছোট বড় হতে পারে। রাজবাড়ি থেকে লিখেছে আপু, আমি আবু মুসা, আমার SMS টা পড়ো। খুব ভয়ের গল্প চাই, লিখেছে রকিবুল আলম মঠবাড়িয়া পিরোজপুর থেকে। হাই আপু, হাউ আর ইউ, আই লাভ কুয়াশা, আমি শান্তনা পুরনো ঢাকা থেকে। আমি নীরব, আপু ভীষণ ভয় করছে, গল্পটা খুবই অদ্ভুত। আচ্ছা, আমি চিটাগং থেকে বলছি, শুভ নাথ, আপনি কেমন আছো? তৃষা শুনছে আমার বন্ধু, তোমাদের অনেক ধন্যবাদ। তো আমার মনে আজকে বিদায় নিয়ে নিই, আজকে যাওয়ার সময় হয়ে গেছে, গল্প শেষ হয়ে গেছে। তো সবাই খুব ভালো থাকবেন, আমার সঙ্গে আবারও কথা হবে শুক্রবার রাত 9টা থেকে 11টা তারারামপামে। অনেক বন্ধু প্রশ্ন করেছে, অনেকে লিখে পাঠান আমাকে যে তারারামপাম এখন হয় না কেন। মে মাসের শেষের দিকে থেকে তারারামপাম হচ্ছে মঙ্গলবারের বদলে প্রতি শুক্রবার রাত 9টা থেকে 11টা, সুতরাং শুনতে ভুলবেন না, সঙ্গেই থাকবেন। গুড নাইট।
কেসটার দায়িত্ব আমি নিজেই নিচ্ছি, যতক্ষণ না সলভ হচ্ছে ততক্ষণ আমারও শান্তি নেই।
আমিও তোমার সঙ্গে যেতে চাই।
আহা, তোমার খামোকা যাওয়ার দরকার নেই, তার চেয়ে বরং এখানেই থাকো, 3টে ডেড বডিটা আসলে ওটার ব্যবস্থা করো, আমি বেরোচ্ছি।
রফিক সাহেব সেই দিনই রওনা দিলেন বান্দরবানের উদ্দেশ্যে। বন্ধুর এই অবস্থা দেখে নিজেই অনেক মুষড়ে পড়েছেন তিনি, নিজেই গাড়ি ড্রাইভ করে পৌঁছলেন সেই হোলি পারপাস হোটেলে। হোটেলটা বান্দরবান শহর ছাড়িয়ে অনেক ভেতরের দিকে, এত নির্জন একটা জায়গায় কেন এসেছিল রিম্পি? হোটেলটার সামনে দাঁড়িয়ে সেটা জরাজীর্ণ অবস্থা দেখে ভাবলেন, এরকম একটা হোটেলের নাম কিভাবে হোলি পারপাস হতে পারে? মেইন গেটটাও রোদ ঝড় বৃষ্টিতে ভেঙে চড়ে গেছে, নামটা ঠিকভাবে পড়াও যাচ্ছে না। এখানে গেস্ট না আসাটাই স্বাভাবিক, আজ সারা দিনই প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, সেই সাথে মেঘের গর্জন। তার মধ্যে এরকম একটা প্রাচীন বিধ্বস্ত হোটেলের সামনে দাঁড়িয়ে কেমন যেন গাটা ছমছম করে উঠল রফিক সাহেবের। হোটেলটা একতলা, আর তার ঠিক পাশে আরো ছোট দোতলা একটা কাঠের বাড়ি, কোনোখানেই কোনো আলো নেই। বিদ্যুতের চমকের সাথে থেকে থেকে ভেসে উঠছে দুটি জীর্ণ দানার, বারান্দার এক কোণে ঝুলছে একটা কাঁসার ঘন্টা। রফিক সাহেব এগিয়ে গেলেন সেটার দিকে।
গুড ইভিনিং স্যার, মাফ করবেন এতক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখার জন্য।
না না, ইটস ওকে, আমি রফিকুল ইসলাম, RGP ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স। আমি এখানে আসলে একটা খুনের ব্যাপারে তদন্ত করতে এসেছি।
জি স্যার, বান্দরবান থানার ওসি এসেছিলেন, আপনার নামে বুকিং করিয়ে গেছেন।
কি অবস্থা বলুন স্যার, যদিও এতে আমার একদিক দিয়ে লাভই হয়েছে, আমার এই হোটেলে তো কেউ আসে না, তাও এই কদিনে কিছু মানুষের পায়ের ধুলো তো পড়লো।
আচ্ছা রিন্তি, মানে যার ডেড বডি আপনার হোটেলের পেছনের জঙ্গলে পাওয়া গেছে, ওর সাথে যে ছেলেটা ছিল সে
কোন ছেলেটা?
রিন্তির সাথে যে ছেলেটা এই হোটেলে উঠেছিল। হ্যাঁ, ওই ম্যাডাম তো একাই উঠেছিলেন এই হোটেলে, ওনার সাথে তো অন্য কেউ ছিল না।
মানে?
হ্যাঁ, ম্যাডাম একাই উঠেছিলেন, ওনার সাথে আর কেউ ছিল না।
আপনি কি শিওর?
জি স্যার, আপনি চাইলে এক্ষুনি এন্ট্রি বুক চেক করতে পারেন।
করে দেখি। এই যে স্যার, তবে ম্যাডাম আমাকে সব তথ্যে ভুল দিয়েছিলেন, ওনার নাম থেকে শুরু করে ঠিকানা পর্যন্ত। আমি সেটা বুঝতে পারিনি, লাশ দেখে যখন আমি চিনতে পারলাম তখন ওসি সাহেব জানালেন যে ওনার নাম রিন্টি। কিন্তু আপনি এভাবে একটা টিনেজার মেয়েকে একা আপনার হোটেলে উঠতে দিলেন কেন? স্যার, উনি বলেছিলেন ওনার ফ্যামিলি মেম্বার কয়েকজন দু একদিনের মধ্যেই আসবে, আর তাছাড়া তো দেখতেই পাচ্ছেন স্যার আমার এই হোটেলে মানুষজন তেমন আসেই না। আপনি এন্ট্রি লিস্টে দেখুন, গত 3 মাসে কোনো গেস্ট এখানে আসেনি। আমাকে তো চলতে হবে, তাই না স্যার?
আচ্ছা, ও কোন রুমে উঠেছিল? আমি সেই রুমটাতেই উঠতে চাই।
রুম নাম্বার 101। আপনি একটু অপেক্ষা করুন, আমি কিছুক্ষণের মধ্যে রুম রেডি করে দিচ্ছি।
ও রুমের সার্ভিস কে ছিল?
স্যার, নিজেই চলতে পারি না, কর্মচারী রাখার মতো সাধ্য কি আর আমার আছে? আমি নিজেই সব কাজ করি।
ও আচ্ছা, ঠিক আছে। রুমটা কোন দিকে?
চলুন স্যার, আমি আপনাকে নিয়ে যাচ্ছি।
আচ্ছা, আপনার নামটা তো জানা হয়নি।
স্যার, আমার নাম শিপন।
শিপন বেরিয়ে যাওয়ার পর রফিক সাহেব ঘরটার আনাজ কানাজ সব খুঁজে দেখলেন কোথাও কিছু পাওয়া যায় কিনা। যদিও এর আগে এখানকার পুলিশ তল্লাশি করে গেছে, প্রিন্টের জিনিসপত্র ছাড়া কোনো সন্দেহজনক জিনিসই নাকি পাওয়া যায়নি। তারপর নিশ্চয়ই আবারও ঝাড়পোছ করা হয়েছে, সুতরাং নতুন করে আর কিছুই চোখে পড়ল না। হঠাৎ বিদ্যুৎ চমকাল আর জানালার দিকে চোখ পড়ল। মনে হলো কি যেন সরে গেল সেখান থেকে, দৌড়ে গিয়ে পর্দা সরালেন রয়েছেন। না, কেউ নেই তো, হয়তো তার চোখের ভুল বা মনে। এই অদ্ভুত জায়গায় এসে অকারণে রহস্যের পেছনে ছুটছে। তার প্রচন্ড ঘুম পাচ্ছে, গত রাত থেকে এক ফোঁটা ঘুম হয়নি তার, সকাল থেকে পেটেও পড়েনি কিছু। খিদায় নাড়ি ভুড়ি পাকাচ্ছে, কিছু খাবার পাওয়া যাবে কি এখানে? শিপনকে জিজ্ঞেস করে দেখতে হবে।
শিপন, শিপন সাহেব!
কি স্যার, আসছি।
আচ্ছা, এই কাঠের বাড়িটা কার? আপনার?
জি স্যার, আমি আর আমার মা এখানে থাকি।
ও আচ্ছা, রাতে খাওয়ার মতো কিছু আছে কি?
খাবার তো নেই।
আপনি একটু বসুন স্যার, আমি ব্যবস্থা করছি। আচ্ছা, অসুবিধা হলে থাক, আমি ম্যানেজ করে দেবো।
না না স্যার, আপনি বসুন, আমি দেখছি।
আপনি শুনছেন FM 89.2, সাথে আছে আমি শারমিন। আজকে যে কাহিনী আমরা শুনছি, আমরা শুরুতেই দেখেছি মা মরা মেয়ে রিন্টি, যার বাবার নাম এনায়েত সাহেব। মেয়েকে অত্যন্ত স্নেহ করেন, অত্যন্ত ভালোবাসেন তিনি। মেয়ের ব্যাপারে তার যথেষ্ট কনসার্ন, মেয়ে এত বড় হয়ে গেছে, তারপর তিনি মেয়েকে একা কোথাও ছাড়তে চান না। কিন্তু তার অপোজিটে দেখা যাচ্ছে যে রিন্টি অসম্ভব জেদি, বাবার স্নেহকে তিনি সে অত্যন্ত শাসন মনে করে। একদিন সে বায়না করে যে সে বান্দরবন যাবে তার ছেলে বন্ধু স্ত্রীকে নিয়ে ঘুরতে। স্বভাবতই অন্যান্য সব বাবার মতোই শহরের বাইরে যাচ্ছে, মেয়ে সেখানে থাকবে। বাবা যতই মেয়েকে কনভিন্স করবার চেষ্টা করছেন, মেয়ে কোনো কিছুই শুনতে রাজি না, এবং এক পর্যায়ে সে বাবাকে না জানিয়ে চলে যায় বান্দরবানে। এবং তার বাবা যখন তাকে খুঁজে পায় না, যখন সে মিসিং থাকে, সেই মুহূর্তে দেখা আমরা দেখতে পাই যে তার বাবা, তার বাবার বন্ধু একজন পুলিশের আইজি ছিলেন রফিক সাহেব, তাকে ফোন করে তার মেয়ের সম্পর্কে ডিটেল বলছেন। এবং বাবা, আমরা আজকাল অনেক বাবা মাই আছেন এরকম হাত পা বাঁধা থাকে, তারা চান না ছেলে মেয়েকে চটাতে, এবং সে তখনও ভয় পাচ্ছে যে তার মেয়ে জানলে হয়তো তার উপর রাগ করবে। সুতরাং তিনি খুব লুকিয়ে বলছেন সেই ইনভেস্টিগেশনের কাজটি করতে রফিক সাহেব। এর মধ্যে দেখা যায় যে বান্দরবনের একটি হোটেলে, একটু শহর থেকে, বান্দরবন শহর থেকে একটু ভেতর দিকে একটা হোটেল যেটার নাম হোলি পারপাস, সেই হোটেলের পেছনে একটি মেয়ের ডেড বডি পাওয়া যায়। এবং খবরটি যখন রফিক সাহেব পান, তিনি খুব চিন্তিত হয়ে পড়েন, এবং এক পর্যায়ে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এবং দেখেন যে সেটা রিন্টিরই লাশ। তো যাই হোক, কোনোভাবে তিনি অনেক কষ্ট করে এনায়েত সাহেবকে জানান যে তার মেয়ে রিন্টি মারা গেছে, এটা রিন্টিরই লাশ। এবং এক পর্যায়ে রফিক সাহেব নিজের উদ্যোগেই চলে যান বান্দরবনে ইনভেস্টিগেশন করতে, যে আসলে কি হয়েছিল, কেন রিন্তি মারা গেল, তাহলে রিন্তি যে বন্ধুটি ছিল ইফতি সে কোথায়, সে কি খুন করেছিল কিনা। আমরা দেখতে পাই যে শিপন নামে সে হোটেলটির ওনার, হোলি পারপাস হোটেলটি, সে সেখানে থাকে এবং তার হোটেলটি যেহেতু খুবই ছোট, খুব একটা চলে না, এবং তিনি জানতে পারেন যে রিন্তি সেখানে উঠেছিল একাই, তার সঙ্গে তার কোনো ছেলে বন্ধু ছিল না। খুবই অবাক হয়ে যান রফিক সাহেব এই কথাটি শুনে, কারণ তারা এক্সপেক্টই করেছিলেন যে ইফতি ছিল এবং ইফতি সন্দেহ ভাজন, ইফতি হয়তো তাকে খুন করেছে। আমরা এখনো জানি না যে আসলেই কি খুন হয়েছে, নাকি অপঘাতে মারা গেছে, নাকি কোনো ভয়ঙ্কর ভৌতিক কাহিনী আছে রিম্পির এই খুনের পিছনে। আমরা সবই জানবো একটু একটু করে এর পরের পর্বে। অর্থাৎ আমরা এখনই সরাসরি চলে যাচ্ছি এর পরের পর্বে, অর্থাৎ সেকেন্ড পার্টে। আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কোয়াশের সাথে, আছে শর্মিনাল, আমাকে লিখুন যে কোনো মোবাইল থেকে 2221 এই নাম্বারে। শিপন বাড়ির দিকে চলে গেল খাবার আনতে। রফিক সাহেব জানালা দিয়ে দেখলেন একটা ঘরে তখন আলো জ্বলছিল, পর্দার ওপার থেকে একটা বয়স্ক মহিলাকে দেখা গেল। কিছুক্ষণ বাদে চিৎকার শুরু করলেন তিনি,
নিজের খাওয়া জোটে না, গাছে আবার খাওয়াতে নিয়ে যাচ্ছিস, পয়সা কি তোর মনে হয় গাছে ধরে, ছোট লোক আমার কাজ জ্বালিয়ে ফেলো, মাঝে মাঝে মনে হয় তোকে জানে মেরে ফেলি, চলে যা, চলে যা আমার চোখের সামনে থেকে, এটা আমার বাড়ি, দূর হয়ে যেখান থেকে, যা
খুবই লজ্জা পেয়েছে সে। ওসি সাহেব ঠিকই বলেছিলেন, খুব নিরীহ একটি ছেলে শিপন, বয়স খুব বেশি না, 23-24 হবে হয়তো, বেশ কর্মঠ বলে তো মনে হচ্ছে, কিন্তু গভীর জঙ্গলে পড়ে আছে কেন ছেলেটা, বাইরে গিয়ে কাজ করতে পারে, এখানে ওর কোনো ভবিষ্যৎই কি আছে? অবশ্য কিছু মানুষ থাকে যারা পুরাতনকে আগলে রাখতেই বেশি পছন্দ করে, আর পাহাড়ে বেড়ে ওঠা ছেলেমেয়েরা এমনিতেই অনেক ইমোশনাল হয়, শহরের কুটিলতা এরা বোঝে না, বুঝতেও চায় না, ভালো এসব থেকে দূরে থাকাই ভালো।
আমি তো দেখছি আপনাকে বিপদে ফেলে দিলাম। না না একদমই না, আমি আসলে আমি এসবে অভ্যস্ত হয়ে গেছি, আমার মা মানসিক ভাবে একটু অসুস্থ, আর আমি তাকে অনেক ভালোবাসি, তাই আমি এসবে কিছু মনে করি না। আচ্ছা কবে থেকে ওনাদের অবস্থা? বাবা মারা যাওয়ার সময় থেকেই। বাবা মারা যাওয়ার কিছুদিন পর আমাদের এখানে একজন গেস্ট আসেন, তার সাথে মায়ের বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়, তখন মা আবার স্বাভাবিক হতে শুরু করেন, তারা বিয়ে করবেন বলে ঠিক করেন, কিন্তু কিছুদিন পর সেই ভদ্রলোকও মারা যান, আর তখন থেকে মা আবার যেমন তেমনই হয়ে যান। আপনার মা আবার বিয়ে করার সিদ্ধান্ত যখন নিলেন তখন আপনার খারাপ লাগেনি? খারাপ লাগবে কেন স্যার, আমি চাই মা যেন সুস্থ থাকেন আবার আগের মতো, তার বিনিময়ে যা প্রয়োজন তাই করতে আমি প্রস্তুত। আপনি ওনাকে কোনো ডাক্তার দেখাননি? মা ডাক্তার দেখাতে একদমই রাজি না। তাহলে তাকে কোনোভাবে ফুসলিয়ে কোনো মানসিক হাসপাতালে ভর্তি করে দিন, সেটাতে আমার আপত্তি আছে। কেন, কেউ কি চাইবে তার ভালোবাসা মানুষটাকে দূরে সরিয়ে দিতে? আমি তো তা চাইবো না, সে মানুষটা যেমনই হোক না কেন, তাকে হাতছাড়া করার মতো মানসিক শক্তি আমার অন্তত নেই। আমার মা যাই করুক, তা তো করছে আমার সাথে না, আমি সব মেনে নিতে রাজি আছি, কিন্তু মায়ের কাছ থেকে দূরে যেতে রাজি নই এক মুহূর্তের জন্য না। আপনার কথা শুনে খুব ভালো লাগলো মিস্টার শিপন, আজকালকার ছেলেমেয়ের মধ্যে বাবা মায়ের প্রতি এই টানটা খুব কমই থাকে। যাই হোক, আপনি তো আপনার নিজের খাবার আমাকে খাইয়ে দিলেন, আপনি কি খাবেন? আমার খিদে নেই স্যার, তবে একটা কথা বলবো। হ্যাঁ বলুন। রিন্তি ম্যাডাম এখানে ওঠার পর আমি একটা ছেলেকে এই হোটেলের আশেপাশে ঘোরাফেরা করতে দেখেছি, তাই নাকি? আমি ঠিক শিওর না, এই কয়দিন আমার বিষয়টা একবারও মাথায় আসেনি, হঠাৎ এখন মনে পড়লো, আমি দু একবার দেখেছি স্যার। তার মানে সে বান্দরবানে গেছে, শহর থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই তার, প্রতিটা এন্ট্রি এক্সিট পয়েন্টেই চেকপোস্ট বসানো আছে, এখান থেকে তো সে বের হতে পারবে না। সুতরাং তুমি যেখানেই লুকাও না কেন, তোমাকে আমি ঠিকই খুঁজে বের করব।
রফিক সাহেব মনে মনে নানা রকম হিসাব নিকাশ করতে থাকলেন। রিন্তি এই হোটেলে একাই উঠেছিল, কিন্তু একা কেন উঠল?
ঘর ছাড়লো ছেলেটার জন্য, এখানে আসলো ছেলেটার সাথে, তবে কেন একা থাকার সিদ্ধান্ত নিল? ওদের মধ্যে কি কোন রকম ঝামেলা হয়েছিল আর সেই জন্যই ছেলেটাকে ফলো করছিল? এত অল্প সময় কেন এত রাগ হলো ছেলেটার যে সে রিন্তিকে খুন করে ফেললো? সত্যি আজকালকার ছেলে মেয়েদের মন বোঝা বড় দায়। একটু পরপর শিপনের মায়ের চিৎকার আর প্রলাপ ভেসে আসছে, কখনো কখনো কান্না আবার কখনো হাসির আওয়াজ। কি করে সহ্য করে শিপন মায়ের এইসব পাগলানি? উফ, সারা দিন সারা রাত ধরে এতগুলো বছর ধরে কিভাবে সহ্য করে আছে? আসলে ছেলেটা তার মাকে অনেক ভালোবাসে।
হ্যালো বন্ধু, না আমার যত ধারণা সে এখনো এখানে, এখান থেকে বের হতে সে পারবে না, আমি ঠিক খুঁজে বের করব। হ্যাঁ, আমি ছেলেটার ছবি হাতে পেয়ে গেছি, ফেসবুকগুলোতেও পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই ও আমাদের হাতের মুঠোয় চলে আসবে, তুমি চিন্তা করো না। আর এই হোটেলের মালিক ভালো একটা ছেলে, ভীষণ কোঅপারেটিভ,
ফোন রেখে রফিক সাহেব বাথরুমে ঢোকে, শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ভেজে, খুব ফ্রেশ লাগছে তার। সারাদিনের এত ধকলে খুব ক্লান্ত হয়ে গিয়েছিলেন তিনি। হোটেলটা জরাজীর্ণ হলেও খুব যত্ন করে সব সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, সব একা হাতে সামলায় শিপন। এরকম দায়িত্ববান মানুষদের খুব পছন্দ করে রফিক সাহেব। আবার হঠাৎ করে আলো চলে গেল, এইসব নির্জন পাহাড়ি এলাকার এই এক সমস্যা, লোডশেডিং। কি ব্যাপার? আলো নিভে যেতেই তার চোখ আটকে গেল জানালার দিকে, কেউ দাঁড়িয়ে ছিল সেখানে। আবারও কি ভুল দেখলেন রফিক সাহেব? একই ভুল বারবার তো হওয়ার কথা নয়। তবে কি সত্যি ওখানে কেউ ছিল? কিন্তু কে সে?
কে কে ওখানে?
পরদিন সকালে চা নিয়ে এসে শিপন দেখে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে রফিক সাহেব। তারপর পালস চেক করে দেখে রফিক সাহেব ডেড, অনেকটা রিন্তির মতো করেই পেছন থেকে ছুরি মারা হয়েছে তাকে।
কি করবো?
পুলিশ এসে রফিক সাহেবের ডেড বডিটা উদ্ধার করলো, সেই সাথে সব আলামত। কিন্তু এই রহস্যের কোনো কুল কিনারা করতে পারছেন না এখানকার পুলিশ। এত বড় এত নাম করা একজন পুলিশ কর্মকর্তাই যখন কিছু করতে পারলেন না, তখনই খুনি তো এখানকার পুলিশদেরকে মরি মুরগির মতো উড়িয়ে দেবেন। কনস্টেবল গুলো তো এখন ভূতের ভয় পাচ্ছে, নিজেরা নিজেরা বলা বলি করছে, কোনো আত্মা ঘর করেছে হোটেলে। রহস্য আরো জট পাকাচ্ছে আর একের পর এক নিরাপরাধ মানুষ প্রাণ হারাচ্ছে।
কি বলছেন এসব আপনি?
জি স্যার, আর আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি। এই পাহাড়ি এলাকায় একটা মানুষকে খুঁজে বের করা একরকম অসম্ভব বলা চলে, তবু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেহেতু আপনি আইজিপি স্যারের বন্ধু, আমরা আরো এক মাস চেকপোস্ট গুলো তুলব না, কিন্তু এর বেশি করা আমাদের পক্ষে সম্ভব হবে না।
বাহ, এত সহজে হাল ছেড়ে দিলেন আপনারা! আর আমার মেয়ের জীবনের কোনো মূল্য আপনাদের কাছে না থাকুক, আপনাদের এত বড় একজন কর্মকর্তার মৃত্যু আপনারা কিভাবে মেনে নিচ্ছেন?
স্যার, আমাদের কথা বোঝার চেষ্টা করুন। আমি তো বলছি তদন্ত চলছে, তদন্ত চলবে, কিন্তু আপনার ডিমান্ড তো আমাদের পক্ষে পূরণ করা সম্ভব না। আপনি চাইলেই দু একদিনের মধ্যে খুনিকে খুঁজে বের করা সম্ভব না, তাই না?
কিন্তু আপনাদের এই গা ছাড়া ভাবের জন্য যদি খুনি পালিয়ে যায়, আপনারা এখনো ছেলেটা ডিটেইলি বের করতে পারেননি, কোনো ইনফরমেশনই পাননি আপনারা। আপনারা নিজেদের দায়িত্ব ঠিকমতো পালন করলে এত সময় লাগে নাকি? থাক, আপনাদের আর কিছু করতে হবে না। হোটেলের মালিক ওই শিপন নামের ছেলেটাকে নিয়ে আমি খুঁজে বের করব আমার মেয়ে আর আমার বন্ধুর খুনি কে।
তক্ষুনি রওনা দিলেন, বিকেলের মধ্যে পৌঁছে গেলেন হোলি পারপাস হোটেলে। তিনি পন করিয়ে এসেছেন, হোটেল মালিক শিপনের সাহায্যে খুঁজে বের করবেন খুনিকে। এরই মধ্যে তার সাথে ফোনে কথা হয়ে গেছে। ছেলেটা এলাকার নারী নক্ষত্র সব কিছুই চেনে আর এনআরসিএফকে সাহায্য করতে প্রস্তুত। যথেষ্ট সাহসী একটা ছেলে, ও সাথে থাকলে আর কোনো চিন্তাই থাকে না। এখানকার পুলিশদেরকে আর তোয়াক্কা করেন এনআরসিএফ, তাদের উপর থেকে সমস্ত আশাই উঠে গেছে তার।
কেউ আছে? হ্যালো, হ্যালো, কেউ কি আছেন? আসছি স্যার।
চলে এসেছেন? আমি শিপন।
নাইস টু মিট ইউ ইয়াং ম্যান, আমি রিন্টির বাবা। তোমার সাহায্য আমার খুব দরকার।
অবশ্যই স্যার, আমিও তাই আপনার মেয়ের খুনে ধরা পড়ুক।
আচ্ছা বলো তো, তুমি কি কি জানো?
স্যার, আমি যা যা জানি তা সবই আপনি জানেন। এখন আমাদের যেটা করতে হবে তা হলো আশপাশের জঙ্গলগুলোতে খোঁজ করতে হবে, আর সেটা রাতের অন্ধকারে। কেননা দিনের বেলা খুনি সহজেই আমাদের দেখে ফেলবে আর আমাদের অবস্থান সম্পর্কে সচেতন হয়ে যাবে।
তা অবশ্য ঠিক। তুমি কি আর কখনো তাকে দেখেছো?
স্যার, সত্যি বলতে গেলে কি, আমার মনে হচ্ছে কেউ এই জায়গাটার উপর নজর রেখে চলেছে। আমি একজনকে মাঝে মাঝে দেখি, কিন্তু সে পরমুহূর্তেই গায়েব হয়ে যায়। পিছু নেওয়ার চেষ্টা করেছি কিন্তু বেশি দূর যেতে পারিনি। একা একাই রহস্যের পেছনে যাওয়াটা অনেক সাহসের ব্যাপার, আমার সাহসে কুলায়নি। এখন আপনি যেহেতু চলে এসেছেন,
তোমার এখন আর কোনো ভয় নেই। দুজন মিলে একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করা যাবে। আজ রাতে বের হয়ে পড়ি নাকি?
অবশ্যই, আপনি ততক্ষণে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে নিন, আমরা ঠিক মাঝ রাতে রওনা দেব। আপনি বরং পাশেই 101 নম্বর রুমে উঠে পড়ুন, আমি সব গুছিয়ে রেখেছি।
ঘরে এলেন, একটু ফ্রেশ হয়ে 2 ঘন্টার একটা ঘুম দিয়ে নিলেন। বন্ধু রফিকের কথা মতো তাকে শক্ত হতে হবে, ভেঙে পড়লে চলবে না। শারীরিক ও মানসিক ভাবে অনেক শক্তি সঞ্চয় করতে হবে তাকে। আজ রাত থেকে কাজে নামবে সে। শিপনের সাথে মিলে সব ট্রেনিং করে ফেলেছিল উনি, আর তো মাত্র 1 ঘন্টা। ঘুম থেকে উঠে ঘরটাকে ভালো করে দেখলেন তিনি। এই ঘরে শেষবারের মতো ছিল তার আদরের রিন্টি। নিশ্চয়ই জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখেছিল, বৃষ্টি খুব ভালোবাসত মেয়েটা। নিশ্চয়ই চেয়ারে বসে কফিও খেয়েছিল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শেষবারের মতো সেজেছিল মেয়েটা। ছোটবেলা থেকেই তো বড্ড সাজনে ছিল, এই বিছানায় ঘুমিয়েছিল, এই বালিশে মাথা রেখে। এ কি, হাতে কি যেন বাঁধল বলে মনে হচ্ছে? ওমা, এটা তো একটা বোতাম, কারো শার্টের বলে তো মনে হচ্ছে। কিন্তু এরকম বোতামালা কোনো শার্ট তো রিন্টি ছিল না, আর রফিক তো ফর্মাল শার্ট ছাড়া অন্য কিছু করত না। তবে কি বোতামটা রিন্টির বন্ধু ইফতির? কিন্তু তার শার্টের বোতাম এখানে কি করে আসবে? শিপনি বলেছিল রিন্টি একাই এখানে উঠেছিল। তবে কি শিপনের চোখ ফাঁকি দিয়ে ইফতির রিন্টির ঘরে ঢুকেছিল? হয়তো ধস্তাধস্তির এক পর্যায়ে ছিঁড়ে গেছে, রিন্টিকে টেনে বের করে নিয়ে যাওয়ার সময় হয়তো ছিঁড়ে পড়ে গেছে। আরো কনফার্ম হতে হবে, শিপনের কাছে শুনে দেখতে হবে। বোতামটা তো ওরও হতে পারে, ঘর পরিষ্কার করার সময় হয়তো ছিঁড়ে পড়ে গেছে, কিন্তু সে তো টি শার্ট পরেছিল, আর ঘর পরিষ্কার করবার সময় নিশ্চয়ই সে শার্ট পরে থাকবে না। আর তাছাড়া সে শার্ট পরে বলেও মনে হয় না। ইনার সাহেবের মন বারবার বোঝে এই বোতামটা ইফতির, শিপনকে ডাকতে হবে। 12টা বাজতে এখন 1.5 ঘন্টা বাকি। তবু এখনই জানতে চাই না এই বোতামের রহস্য কি। ইনাচেব ঘর ছেড়ে বের হলেন, শিপনের বাড়ির দিকে এগিয়ে গেলেন। একটা কাঠের সিঁড়ি উপরে উঠে গেছে, নিচে একটা বেসমেন্ট ধরনের ঘর। কোন দিকে যাবেন বুঝতে পারছেন না। সিঁড়িতে পা ফেলার আগেই বেসমেন্টের দরজার সামনে একটা ছোট্ট জিনিস চকচক করে উঠল। এগিয়ে গিয়ে তুলে নিতে দেখলেন একই বোতাম এখানেও। তার মানে কি এর ভেতরে কেউ আছে নাকি? কিন্তু কে সে? দেখুনি। ঠিক তখনই আছে
শিপন, 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 বাড়িতে আছো? এত রাতে কোথায় গেল? আরে এ তো দেখি একই বোতাম। এটা সম্ভবত ওই ছেলেটারই শাকের বোতাম। কিন্তু এই বোতামটা এখানে কেন? এটা তো মনে হচ্ছে বেসমেন্ট। ভেতরে কি যাবো? শিপনেরও তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না, ঘুমিয়ে পড়েছে বোধ হয়। যাই, আমি গিয়ে দেখি। চারিদিকে তো খুটখুটে অন্ধকার। টর্চটা যে কেন আনলাম না, চেয়ারে কে বসে আছে বলে মনে হচ্ছে। এখানে কে বসে আছে দেখে তো মনে হচ্ছে একজন বয়স্ক মহিলা। হ্যাঁ, নি কি তাহলে শিপনের মা? কিন্তু উনি এখানে কেন? আশ্চর্য, কে কে ওখানে? কে?
পেছন থেকে দৌড়ে এসে ছুরি মারতে যাওয়ার আগে ঘুরে দাঁড়ালেন ইনায়েত সাহেব আর ধরে ফেললেন তার হাত। একটু আগে শিপনের মায়ের যে কঙ্কালটা দেখেছিলেন উনি, তেমনই একটা রক্ত মাংসের মানুষ যেন তার সামনে। এ কি আলো আছে নাকি ফোন? বোঝার মতো অবস্থা এখন নেই। একভাবে যুদ্ধ করে যাচ্ছে দুজন দুজনের সাথে।
আমি এদেরকে জানে মেরে ফেলি, পোকা মেরে ফেলবো। যেমন মেয়ে তেমনি তার বাপ। তোর মেয়েকে মেরে ফেলেছি, ওই পুলিশ থেকেও মেরে ফেলেছি। এবার তোর পালা। আমি আমার পরিচয় কাউকে জানতে দিব না, কাউকে না। কেউ জানবে আমার পরিচয়।
আমরা এখনো বুঝতে পারছি না কি হচ্ছে। আমরা দেখলাম যখন ইনায়েত সাহেবের সে বন্ধু মারা গেলেন আর আইজি রফিক সাহেব, তখন ইনায়েত সাহেব নিজেই চলে গেলেন। তার মেয়ে কিভাবে খুন হয়েছে, কেন তার মেয়ে মারা গেছে জানতেই সেই বান্দরবানের হোলি পারপাস হোটেলে, যে হোটেলের মালিক হচ্ছে শিপন। তিনি গিয়ে অদ্ভুত এক জিনিস আবিষ্কার করলেন। অদ্ভুত মানে কি? তিনি দেখলেন সেই ঘরে, যে ঘরে তার মেয়ে থেকেছিলেন 101 নম্বর রুমে, তিনিও সেই রুমে উঠলেন এবং তিনি সেখানে একটি বোতাম দেখতে পেলেন শার্টের। এবং তিনি কোনোভাবে মনে করতে পারলেন না যে তার মেয়ে কখনো শার্ট পরেছিল কি না বা পরতেন কিনা। তার ধারণা তার মেয়ে কখনো শার্ট পরেনি। তো তিনি ধরেই নিলেন যে ইফতি ইফতি শার্টের বোতাম হতে। এবং তিনি খুঁজতে খুঁজতে অনুসন্ধান করতে করতে সেই হোটেলের পাশে যে একটি কাছের বাড়ি যেখানে শিপন তার পাগল মাকে নিয়ে থাকে, সেই বাড়ির সামনে গেলেন এবং সেখানেও তিনি একই বোতাম দেখতে পেলেন এবং বোতাম দেখে তিনি শিপনকে ডাকলেন। কোনো উত্তর না পেয়ে তিনি ঢুকে গেলেন সেই ঘরে, এবং সেই ঘরে গিয়ে আচমকা তার উপর হামলা হলো এবং এক অট্টহাসি শুনলাম শিপনের মায়ের। তাহলে কি শিপনের মা বেঁচে আছে? বেঁচে তো আছি, পাগল বলেছিল বেঁচে আছে, কিন্তু তার সেই কঙ্কালটা কার? এবং আসলে সেই রফিক সাহেব এবং রিংকের খুনিকে আমরা সবকিছু জানবো ছোট্ট একটা বিরতি নিয়ে। একটা প্রেজেন্স কোয়াশায় আবারও ফিরে আসবো তারপর। আর এখন আমাকে চাইলে লিখতে পারেন যে কোনো মোবাইল থেকে 2221।
আঙ্কেল, আপনি ঠিক আছেন?
কে তুমি?
আঙ্কেল, আমি ইফতি, রিন্তির বন্ধু।
তুমি? তুই আমার মেয়েকে খুন করেছিস, তাই না?
না আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আমি
তো শিপন।
জি আঙ্কেল, আমি তো এখানে বলার চেষ্টা করছিলাম, আমি না, এই শিপনই তার মায়ের বেশ ধরে রিন্তিকে খুন করেছে, আমাকেও মেরে ফেলতো যদি না আমি পালিয়ে এখানে এসে লুকিয়ে থাকতাম। আর আজ এখন আপনাকেও, ও যে ওটা ওর মায়ের কঙ্কাল।
কিন্তু ও কেন রিন্তিকে খুন করবে? ও কি আগে থেকে রিন্তিকে চিনত?
না, আমরা কেউ ওকে চিনতাম না। আমার আর রিন্তির বরাবরই তো একটু অ্যাডভেঞ্চারের ঝোঁক, আর সেই অ্যাডভেঞ্চারই আমাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। এখানে আসার পর শিপন আর ওর মায়ের গতিবিধি কেমন যেন সন্দেহজনক লাগছিল আমাদের কাছে। আমরা ঠিক করি ওকে ফলো করব। একদিন ভোরবেলা আমি ঘুমাচ্ছিলাম, সেই সময় শিপন বাজার করার জন্য বাড়ির বাইরে যায়। রিন্তি আমাকে না নিয়ে ওদের বাড়ির ভিতর চলে যায়। তার কিছুক্ষণ পরই শিপন চলে আসে, তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি জানালার বাইরে ওই বাড়ির দিকে তাকাতেই দেখি শিপন তার মায়ের কাপড় পরছে, মায়ের মতো চুলের উইগও পরছে মাথায়। আমি সব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম ওর চোখ মুখে হঠাৎ কেমন ভয়াবহ একটা হিংস্রতা ফুটে উঠছিল। আমি কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে ও রিন্তিকে পেছন থেকে, ও
আর তুমি কিছুই করলে না, চুপচাপ সব কিছু দেখলে।
রিন্তিকে মারার পরেই ও আমাকে জানালায় দেখতে পায়, আর সেই রক্তাক্ত ছুরিটা নিয়ে ছুটে আসতে থাকে। আমি যান বাঁচানোর ভয়ে হোটেল থেকে বেরিয়ে দেখি এই বেজমেন্টের দরজাটা খোলা, তাই এখানে ঢুকে যাই। শিপন আর আমাকে খুঁজে পায়নি, ও ভাবতে পারেনি হয়তো যে আমি ওর বাড়িতেই আশ্রয় নেব। আমি এখান থেকে বের হবার আগেই ও বেজমেন্টের দরজা বাইরে থেকে আটকে দেয়, তাই আমার আর বের হওয়া হয়নি। সেদিন থেকে আমি এখানে বন্দি। আমাকে ভুল বুঝবেন না আঙ্কেল, আমার কিছু করার ছিল না। আমি তখন চাইলেও রিন্তিকে বাঁচাতে পারতাম না, সব কিছু মুহূর্তের মধ্যেই হয়ে গেল।
ওর জ্ঞান ফিরছে বলে মনে হয়, কিন্তু কিন্তু ও আমাদের সাথে কেন এমন করলো? কি লাভ হলো ওর দুই দুটা মানুষের প্রাণ নিয়ে?
এই প্রশ্নের উত্তর তো কেবল ওই দিতে পারবে।
না মা, আমাকে ছেড়ে দিও না মা, মা ওরা আমাকে, ওরা আমাকে নিয়ে যাচ্ছে মা, মা আমি যেতে চাই না, আমাকে আমাকে আমার মায়ের কাছে থাকতে দাও মা।
জ্ঞান ফেরার পর এনায়েত সাহেব আর ইফতি তাকে দড়ি দিয়ে বেঁধে পুলিশে খবর দেয়। পুলিশ এসে শিপনকে নিয়ে যেতে চাইলে সে কিছুতেই যেতে চায় না, ভীষণ উন্মত্ত আচরণ করতে থাকে। তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। তার এরকম অসংলগ্ন আচরণ দেখে থানার ডাক্তারের পরামর্শে শিপনকে নিয়ে যাওয়া হয় এক মনোচিকিৎসকের কাছে। তার কাছেই সব কিছু স্বীকার করে শিপন। সে আসলে ডিলিউশনাল সিন্ড্রোমের পেশেন্ট। এটা একটা এমন রোগ যেখানে রোগী হুবহু তার পছন্দের কোনো মানুষের মনস্তত্ত্ব ধারণ করতে থাকে, তারই মতো আচরণ করতে থাকে। শিপন তার মাকে অনেক ভালোবাসত, কিন্তু তার মায়েরও কিছু মানসিক সমস্যা ছিল। সে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারত না। একদিন রাগের মাথায় সে শিপনের বাবাকে মেরে ফেলে আর বাড়ির বেসমেন্টের মাটির নিচে চাপা দিয়ে রাখে। আর তারপর থেকেই সে পুরোপুরি বিকারগ্রস্ত হয়ে যায়। বেশ কিছুদিন পর শিপনদের হোটেল একজন গেস্ট আসে। তার সাথে শিপনের মায়ের বেশ একটা সখ্য তৈরি হয়, কিন্তু সেটাও কিছুদিনের জন্য। এবং একদিন রাগের মাথায় সেই বন্ধুকে মেরে ফেলে শিপনের মা। কিন্তু এবারের কাহিনী একটু অন্যরকম। এবারে সে নিজেও সুইসাইড করে। মায়ের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারে না শিপন। মায়ের শরীর আর মাটি চাপা দেয় না সে, সযত্নে আগলে রাখে নিজের কাছে। ঘুরে বেড়ায় এ ঘর থেকে ও ঘর। তাদের বাড়ির ভেতরের এই কাহিনী শিপন কারোর কাছে প্রকাশ করত না। কেউ ঘটনা জেনে গেলে যদি ওর মাকে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় এই ভয়। পাহাড়ি এলাকা হওয়ায় শিপনের বেশ উদ্দেশ্য সার্থক হতে থাকে, কিন্তু তাদের এই মাছিলের জগতে আর কারো প্রবেশ সে মেনে নিতে পারে না। কেউ প্রবেশের চেষ্টা করলেই শিপনের মায়ের কিছু চারিত্রিক বা মানসিক বৈশিষ্ট্য শিপনের মধ্যে আবির্ভূত হয়। আর তখন এই ঠান্ডা মাথার ছেলেটাই হয়ে ওঠে হিংস্র এক খুনি। এভাবেই সে কেড়ে নেয় রিন্তি আর রফিক সাহেবের প্রাণ। এনায়েত সাহেবকে মেরে ফেলত, সেই উদ্দেশ্যে রাতে জঙ্গলে নিয়ে যাবার প্ল্যান করে। কিন্তু তার সেই প্ল্যান সফল হয় না, বেঁচে যান এনায়েত সাহেব। কোনো কোনো সন্তান নিজের বাবা মায়ের কাছ থেকে দূরে পালাতে চায়, আবার কেউ চায় সারা জীবন আগলে রাখতে। এর মধ্যে প্রথম দলের মানুষের সংখ্যা যদিও খুবই কম, আর এক সময় না এক সময় তারা ঠিকই তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসতে চায়, কিন্তু ফেরার কোনো উপায় থাকে না, যেমনটা হয়েছে রিন্তির ক্ষেত্রে। আর দ্বিতীয় দলে আছে শিপন, যে হাজার চাইলেও তার মাকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে পারবে না। আমাদের অনেকেরই হয়তো শিপনের জন্য একটা সহানুভূতি কাজ করছে, কিন্তু সে অপরাধী। মানুষ হত্যা করার মতো জঘন্যতম অপরাধের ক্ষমা হয় না কোনো। তার শাস্তি পাওয়া উচিত, শাস্তি তাকে পেতেই হবে। এদিকে মেয়েকে হারিয়ে মানসিকভাবে ভয়াবহ বিপর্যস্ত এনায়েত সাহেব। চাকরি ছেড়ে দিয়েছেন, সারাদিন বাড়িতেই থাকে, কারোর সাথে মিশেন না, কথা বলেন না। আজকাল কেমন যেন অস্বাভাবিক আচরণ করছেন তিনি, বাচ্চাদের মতো ব্যবহার করে, কিছু কিছু অভ্যাস একেবারে লিম্পির মতো। মাঝে মাঝে তাকে লিম্পি বলে ভুল হয়। সাউন্ডের কাজ করেছেন সাউন্ডের খালিদ, আর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাবার চরিত্রে বন্ধু, রিন্তির চরিত্রে শেগুফতা বিচ্ছারি, ইফতার চরিত্রে আপেল মাহমুদ এমেল, শিপন হয়েছেন প্রত্যয়, শিপনের মায়ের চরিত্রে অভিনয় করেছেন কায়নাত, পুলিশ আইজি ছিলেন অরণ্য শান্তন, ও অভিনয় করেছেন লোবান। এই ছিল আজকে আমাদের
কুয়াশায় কলা কুশলী। আর এখন জানিয়ে দেব SMS করবার আগে এয়ারটেলের বন্ধ কানেকশন ১৯ টাকার রিচার্জ করলে আছে মজার সব অফার, অন করলে আধা পয়সা সেকেন্ড রেট এয়ারটেল, আর তার সাথে 3GB ফ্রি ইন্টারনেট, ফ্রি টুইটার আর উইকিপিডিয়া। আর এই অফারটি পাবেন কিনা জানতে হলে আপনাকে ডায়াল করতে হবে *222*#, আরো জানতে ভিজিট করতে পারেন facebook.com/airtelbaje। এখনো আপনি আছেন এয়ারটেল প্রেজেন্স কুয়াশায়, আর সঙ্গে আছে প্রচুর বন্ধু আমার। এই মুহূর্তে যিনি লিখেছেন তাকে থেকে শুরু করছি, তাকে থেকে পেছন দিকে যাব। কৃষ্ণ লিখেছে গাজীপুর থেকে যে কুয়াশা শুনছেন দুর্লভের সাথে সিফাত, আনিক, আবিদা এবং শাকেরার সঙ্গে। আর অরিন লিখেছে ফার্ম গেট থেকে হাই শামিনা পুর স্টোরিটা আমার অনেক ভালো লেগেছে। মানিকগঞ্জ থেকে আবির লিখেছে নাইস স্টোরি, ধন্যবাদ জানিয়েছে নাম ছাড়া একজন বন্ধু। আর মোহাম্মদ মাহিবুল ইসলাম লিখেছে আপু আমি আপনার কাছে আসতে চাই, আপনাকে আমি খুব ভালোবাসি, আপনার কুয়াশা খুব মজা পাই। ঠিক আছে, নিশ্চয়ই দেখা হবে একদিন আপনার সঙ্গে। আপনি আমি গেস করলাম রুম নাম্বার 101, এটা একটু আগে পাঠিয়েছিলে, এতক্ষণে নাম জানা হয়ে গেছে। জে কে ডি জিকু লিখেছে গভর্নমেন্ট কলেজ অফ কমার্স চিটাগং থেকে, সত্যি ভালো লাগে আমার ভূতের গল্প। আপু আপনি কখনো ভূত দেখেছেন? না, সেই সৌভাগ্য আমার এখনো হয়নি। আদনান লিখেছে মিরপুর থেকে এক্সেপশনাল আনবিলিভেবল স্টোরি, ওয়াও থ্যাংক ইউ। অর্পিতা লিখেছে চিটাগং থেকে হাই আপি হাও আর ইউ, আজকের কাহিনীটা অনেক সুন্দর হয়েছে। আমি দিয়া উত্তরা থেকে বলছি কেমন আছো, আজ কুয়াশা শুনতে আমার খুব ভয় লেগেছিল। কেমন আছেন শামিন আপু? আমি আশরাফ ফিমেল চিটাগং হাটহাজারি থেকে, এক অনেক দিন ধরে কুয়াশা শুনছি, এটা আমার ফার্স্ট মেসেজ, আজকের গল্পটাই অন্যরকম। ঈদ মোবারক। আচ্ছা, তোমাকে অ্যাডভান্স ঈদ মোবারক। আপু আমি দীপ্রদীপ চিটাগং থেকে, আজ কুয়াশা শুনে খুব ভয় লেগেছে। রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমি আগেই বলেছিলাম শিপন আসল হত্যাকারী, আপু আমারও কিছু কিছু আন্দাজ, আমরাও কিছু কিছু আন্দাজ করতে পারি, আমার সাথে শাকিল ভাইও শুনছে। আর নাজমুল লিখেছে খুব ভালো লাগছে শামিন আপু, অনেক ধন্যবাদ নাজমুল। আপি আমি আফসানা আনোয়ারা চিটাগং থেকে, আমি আমার মাকে অনেক লাভ করি, দোয়া করো আমার HSC রেজাল্ট যেন ভালো হয়। আমি অবশ্যই দোয়া করছি তোমার HSC রেজাল্ট খুব ভালো হবে, এবং যখন রেজাল্ট বের হবে তোমার রেজাল্ট কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। শ্রাবণী লিখেছে চিটাগং থেকে, আপু কেমন আছেন, স্টোরিটা ভালো হয়েছে, সবাইকে অ্যান্ড ABC রেডিও এবং কুয়াশার সবাইকে আমার আমার পক্ষ থেকে ধন্যবাদ। মিতু লিখেছে উত্তরা থেকে, আজকে অনেকদিন পর তোমাকে শুনছি, হাউ আর ইউ? ফাইন মিতু, আশা করছি তুমিও ভালো আছো। আর বৃষ্টি লিখেছে শামিন আপু কেমন আছে, আমি ভালো আছি বৃষ্টি। মোমু নিসা লিখেছে আপু স্টোরি, দ্য স্টোরি ওয়াজ ভেরি নাইস অ্যান্ড ভেরি ক্রিয়েটিভ, ওকে আই লাভ অ্যান্ড আই লাইক টু থ্যাংক কুয়াশার টিম অ্যান্ড ইউ কুয়াশার রক্স, থ্যাংক ইউ। আপনি মাইন্ড ব্লোয়িং কাহিনী, চরম জোশ টাইপের একটা কাহিনী শুনলাম, অনেকদিন পর এমন এক রহস্যময় কাহিনী শুনলাম আপনি, থ্যাংকস টু ইউ অ্যান্ড কুয়াশা টিম, মাশফিক লিখেছে এটা। তানবীর লিখেছে লাকসাম থেকে, আপু আমি ও আমার ছোট ভাই রাফসান লাইট অফ করে কুয়াশা শুনছি, আপু আমার নাম অনিক, স্টোরিটা অনেক নাইস। ইরিন লিখেছে চিটাগং থেকে, হাই আপু আমি তোমাকে 2012 থেকে শুনি, প্লিজ 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 আপু SMS পড়ো, নতুবা নামটা পড়ো কেমন, আর আমি তোমাকে ভালোবাসি আপু, ভালো থেকো, তুমিও ভালো থেকো ইরিন, আর অনেক ধন্যবাদ তুমি দীর্ঘ সময় ধরে আমাকে শুনছো সে কারণে। শামিন আপু আমি রাজীব ফ্রম কক্সবাজার, আজকে স্টোরি আবারও প্রুফ করলো অতিভক্তি চোরের লক্ষণ, থ্যাংকস ফর দ্য স্টোরি। আর এনামুল হক লিখেছে, হাই শামিন আপু আজ কুয়াশা শুনে অনেক অনেক ভালো লাগলো। বনি লিখেছে শামিন আপু খুব ভালো লাগছে, বিকজ আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড মিস্ট্রিজ। আদনান লিখেছে মিরপুর থেকে, জাস্ট অসাম। মগবাজার থেকে লিখেছে, নাম পাঠাইনি, জো স্টোরি লিখেছে। আফরিন লিখেছে বাংলা বাজার থেকে, আজকে স্টোরিটা দারুণ আপু কেমন আছে, আমি ভালো আছি। তন্ময় চক্রবর্তী লিখেছে, আপু প্রফেসর শঙ্কু আর কাকাবাবুর স্টোরি কবে আসবে? কুয়াশা ডেফিনেটলি আসবে, আমি আমি অপেক্ষায় আছি যে কবে তোমাদেরকে শোনাবো, খুব শীঘ্রই শুনতে পারবে। আর প্রথমে শঙ্কু শুনতে পারবে কিনা জানি না, তবে কাকাবাবু নিশ্চয়ই আসবে। জিহান লিখেছে, চিটাগং থেকে শামিন আপু, আমি কুয়াশা নিয়মিত শুনি, এই ফার্স্ট এসএমএস করলাম আজকে, কিন্তু ভীষণ ভয় পাচ্ছি, স্টোরিটা ভীষণ ভয়ঙ্কর। নিপা লিখেছে চিটাগং থেকে, হ্যালো আপু, হাউ আর ইউ আপি, আজকের কুয়াশা অনেক ভালো লাগলো, আই লাভ কুয়াশা অ্যান্ড আই লাভ ইউ আপি। সুস্মিতা লিখেছে, হাই আপু, স্টোরিটা খুব ইন্টারেস্টিং, আপু আমি মাহফুজ, বাসায় লোডশেডিং, পুরো ঘর অন্ধকার, তার মাঝে কুয়াশা শুনলাম, হালকা ভয় পেয়েছি লাস্টের দিকে, কিন্তু মজাই আলাদা ছিল। এক্স্যাক্টলি, ভয় ছাড়া মজা ইম্পসিবল, আর অন্ধকারের মধ্যে কুয়াশা শুনতে আরো বেশি মজা, আরো বেশি ইন্টারেস্টিং। জিহান লিখেছে চিটাগং থেকে, শামিন আপু আমি কুয়াশা নিয়মিত শুনি, এই ফার্স্ট এসএমএস করলাম আজকে, কিন্তু ভীষণ ভয় পাচ্ছি, স্টোরিটা ভীষণ ভয়ঙ্কর ছিল। ডক্টর তানভীর মোহাম্মদ হোসেন লিখেছে পাকুন্দিয়া কিশোরগঞ্জ থেকে, শামিন আপু হাউ আর ইউ, আই এম ফাইন ডক্টর তানভীর। আর লিখেছেন, দারুণ এক অনুষ্ঠান, কুয়াশা শুনি এসএমএস করি, বাট তুমি পড়ো না, আমি আপনার এসএমএস বেশ কয়েকদিন পড়েছি, আপনি মিথ্যা কথা বলছেন কেন বলেন তো আমাকে, হয়তো কোনো সময় একদিন পড়া হয়নি বা আপনি পাঠাননি, কিন্তু আপনার নাম আমার মনে আছে, আপনি নিয়মিত পাঠান, যে কয়েকদিন পাঠিয়েছেন আমার মনে হচ্ছে বেশ কয়েকদিন আমি পড়েছি, কিন্তু সুতরাং এরকম মিথ্যা অপবাদ দেবেন না, কষ্ট লাগে। আপনি আজকের এপিসোড ইজ অসম, আই লাভ ইউ অ্যান্ড আই লাভ কুয়াশা, সাদি ঢাকা থেকে। ওকে সাদি, হাই শামিন আপু, আমি সাজিদ বলছি, তুমি কি ঈদের কেনাকাটা করেছো? এই টুকটাক আর কি, আরো কিছু বাকি আছে মোটামুটি, আসলে সারা বছর অনেক কেনাকাটা চলে, তাই ঈদের মধ্যে আলাদা করে কিছু আর কেনা হয় না সেরকম। সাইমি লিখেছে চিটাগং থেকে, শামিন আপু হাউ আর ইউ, অনেকদিন পর আপনাকে শুনছি, ভয় লাগছে। শামিন আপু আমায় তোমার নতুন বন্ধু করে নাও, সুজন, ভেরি নাইস স্টোরি, থ্যাংক ইউ সুজন। কক্সবাজার থেকে সাকিব লিখেছে, আই লাইক কুয়াশা, আই ডোন্ট লাইক টু মিস কুয়াশা, হেভি ইন্টারেস্টিং কুয়াশা, আমি আর আমার ছোট ভাই নাকি কুয়াশা শুনি। ওকে, খুবই ভালো কথা, কেমন আছেন আপু? কুয়াশা ইজ দ্য বেস্ট প্রোগ্রাম অফ রেডিও, এফ এম রেডিও, ভালো থাকবেন আপু, মিঠু আহমেদ। রাজু লিখেছে কিশোরগঞ্জ থেকে, আমি জানতাম শিপনই আসল খুনি, আজ অনেক ভয় পেয়েছি কুয়াশায়। মোহাম্মদ সুমন লিখেছেন মিরপুর থেকে। ফয়সাল লিখেছে ঢাকা থেকে, হিচককের সাইকো মুভির গল্পের সাথে পুরোপুরি মিল, এখানে মাজার আর শিপন বেশ কিছুটা মিল আছে, এবং এটা থেকেই শেগুফতা আবিদ শাহের সঙ্গে আমার কথা হচ্ছে, কিছুটা এখান থেকে ইন্সপায়ার হয়ে লেখা হয়েছে। আর বিথি লিখেছে, আপু আজ কুয়াশা খুব ভালো লাগছে, একদম ফাটাফাটি। সেতু লিখেছে, আপনি ঢাকা থেকে শুনছি, স্টোরিজ ভেরি মিস্টিরিয়াস। শামিন আপু আমি তাসিন, আমার খুবই ভয় লাগছে, আমি একা একা কুয়াশা শুনছি। ওকে শামিন আপু, আমি তাসিন, আমার, আচ্ছা আবার পড়ছি, এটা দুইবার এসে গেছে, আমি সরি। হাই শামিন আপু, আমি সাজিদ বলছি চিটাগং থেকে, আজকে স্টোরিটা একদম অন্যরকম, আমি একদম এই ঘটনা একটুও ভয় পাইনি, কিন্তু খুব মজা লেগেছে, ইটস রিয়েলি অসম। চৈতি লিখেছি মিরপুর থেকে, হাই আপিজান, কেমন আছো আপি, আমি তোমার মতো একজন গ্রেট অ্যান্ড সুইট আরজে হতে চাই, আই লাভ ইউ আপিজান, আমি এবিসির আরজে হতে চাই। আমাদের কিছুদিন আগে আরজে হান্টিং হয়ে গেছে, তো তুমি কোথায় পড়ো আমরা, আমি তো সেটা আমি জানি না, বা আমরা কিন্তু অনেক ফলাও করে বেশ বড় সড়ো রকমের একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, প্রমো গেছিল, তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, কলেজ, ইউনিভার্সিটিতে গিয়ে সেখান থেকে আরজে হান্ট করা হয়েছে, আই থিঙ্ক ইউ হ্যাভ মিসড দ্যাট। তো নেক্সট টাইম তুমি তৈরি থেকো, নিশ্চয়ই তুমি একদিন চেষ্টা করলে ভালো আরজে হতে পারবে, আমি তেমন আহামরি কোনো আরজে না, তুমি আমার চেয়ে তো অনেক বড় বড় আরজে হবে, যদি তুমি ভালো করে কথা বলতে পারো আর এই বিষয়ে তোমার ইন্টারেস্ট থাকে। অ্যাকচুয়ালি মানুষ যদি কোনো স্বপ্ন দেখে খুব ভালোভাবে, তাহলে সেটা অবশ্যই পূরণ হয়, জাস্ট ইউ হ্যাভ টু ড্রিম বিগ। নাফিস দেখেছে, তুহিন কি, তুহিন কে হাই বলো, ক্লাস ফাইভ এ সিলভিয়া, আচ্ছা ওরে বাবা, হ্যাঁ শামির আপু, এটাকে সাজিদ মিরপুর থেকে স্বাগত জানাতে বলেছে, তুমি নতুন বলছো, ঠিক আছে স্বাগত তোমাকে বিষয়তে। স্টোরিটা অসম হয়েছে, প্যারেন্টসরা যে যা করে ভালোর জন্য করে, সন্তানদের কাছে সবচেয়ে ভালো ফ্রেন্ড হলো প্যারেন্টস। থ্যাংকস আপি, তুমি অনেক ভালো, রিয়াদ দেখেছে মতিঝিল থেকে। আমার নাম আজিম দোহার ঢাকা থেকে, আপু সুন্দর একটা গল্প, আপু গল্পটা খুবই অদ্ভুত, খুবই ভয় করছে, আজকের কুয়াশা খুব চমৎকার, থ্যাংক ইউ আপু। মঙ্কিয়া চিংমার্মা কাপড়াই থেকে, রনি লিখেছে, আপু খুব ভয় পাচ্ছি, আমি এবং আমার ওয়াইফ শুনছি, আমার ওয়াইফ তো আমাকে বাইরে যেতে দিচ্ছে না, আচ্ছা ভয় পাচ্ছি সেই কারণে। রামিকা লিখেছে, আমি আজ তোমার ফার্স্ট SMS করলাম, আপনি প্লিজ বললে খুশি হব। হামজা লিখেছে, মিরপুর পল্লবী থেকে অন্যরকম একটা স্টোরি আজকে এটা হয়েছে। আলামিন লিখেছে, শামিন আপি, আমি একটি মেয়েকে ভালোবাসি, তার নাম তৃষা। ওকে, ভালো খবর। শামিন আপু, আমি রনি চিটাগং সীতাকুণ্ড থেকে, আপু স্টোরিটা অনেক সুন্দর কিন্তু আমার বেশি ভয় করেনি, বাট আমি তোমাকে ভয় দেখাবো। ওকে, সাফরি লিখেছে, আপু গল্পটা অনেক অনেক রহস্যময়। ঠিক আছে, আমরা একদম এই মুহূর্তে কারা আছে আমাদের সঙ্গে দেখে নিচ্ছি। সাজ্জাদ লিখেছে, কেরানীগঞ্জ থেকে, কুয়াশা কি বিপি আসবে না? না, বিপি অনেক ভয় পাচ্ছে, কুয়াশা আসতে চায় না। জয় লিখেছে, বাড়ি থেকে গল্পটা ভালোই ছিল, বাট ভেবেছিলাম লাস্টের দিকে ভয় পাবো, বাট খুব একটা ভয় পাইনি, আর গল্পটা অনেক ছোট ছিল, আরো বড় গল্প চাই। আসলে লেন্থ বলা যায় না, এক একটা গল্পের এক এক রকম লেন্থ থাকে, একেবারে এক একটা স্টোরি যেখানে শেষ হয়, খুব বেশি বোধহয় ছোট ছিল না আমার, আমি তো তুমি হয়তো খেয়াল করনি, তুমি টাইম মিলিয়ে দেখলে হয়তো 2-4-5 মিনিটের ছোট বড় হতে পারে। রাজবাড়ি থেকে লিখেছে, আপু আমি আবু মুসা, আমার SMS-টা পড়ো, খুব ভয়ের গল্প চাই, লিখেছে রকিবুল আলম মঠবাড়িয়া পিরোজপুর থেকে। হাই আপু, হাউ আর ইউ, আই লাভ কুয়াশা, আমি শান্তনা পুরনো ঢাকা থেকে। আমি নীরব, আপু ভীষণ ভয় করছে, গল্পটা খুবই অদ্ভুত। আচ্ছা, আমি চিটাগং থেকে বলছি, শুভনাথ আপনি কেমন আছো? তৃষা শুনছে আমার বন্ধু, তোমাদের অনেক ধন্যবাদ। তা আমার মনে আজকে বিদায় নিয়ে নিই, আজকে যাওয়ার সময় হয়ে গেছে, গল্প শেষ হয়ে গেছে, তো সবাই খুব ভালো থাকবেন, আমার সঙ্গে আবারও কথা হবে শুক্রবার রাত 9-11 তারারামপা। আমি অনেক বন্ধু প্রশ্ন করেছে, অনেকে লিখে পাঠান আমাকে যে তারারামপাম এখন হয় না কেন, মে মাসের শেষের দিকে থেকে তারারামপাম হচ্ছে মঙ্গলবারের বদলে প্রতি শুক্রবার রাত 9-11, সুতরাং শুনতে ভুলবেন না, সঙ্গেই থাকবেন। গুড নাইট।